exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself.
প্রিয় শ্রোতা, সপ্তাহ ঘুরে আবারও রোববারের রাত এবং রোববারের রাতের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এক্সক্লুসিভ এপিসোডে, যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আপনারা সবাই হয়তো আমাকে শুনে অবাক হচ্ছেন, তবে একটি কথা আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল, আর সেই সূত্রে জেবিএসবিতেও কিছুটা পরিবর্তন এসেছে। আমি আরজে বাপ্পি আছি আপনাদের সাথে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আজকের এই আনসেন্সর্ড এপিসোডে। প্রতি সপ্তাহের মতো আজকেও একজন এসেছেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে, এই কারণে যে তার মতো ভুল বা অপরাধ আর কেউ যেন না করে। চলুন পরিচিত হই তার সাথে। আপনার নাম?
আসসালামু আলাইকুম, আমি শাওন বলতেছি।
শাওন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কেন আসলেন যাহা বলিব সত্য বলিব এই মঞ্চে?
আমার আসতে মনে হইল এটি আমি ধারাবাহিকভাবে করে প্রায় 3 বছর আমি শুনছি এই গল্পটা যাহা বলিব সত্য বলিব। শোনার পরে আমি বললাম কি এরম গল্প, আমি যেটা করছি ধরনের তো কেউ বলে নাই, আমার মতন খারাপ তো মানুষ না, আমি একটা জঘন্য খারাপ, তবে আমার কথাটা বলার দরকার এই জায়গায় যাতে সবাই শুনে। তখনই আমার একজন বন্ধুরে আমি বললাম, ভাই আমি কিভাবে আমি এখানে যোগাযোগ করি? তখন এর মোবাইল থেকে নেটে চার্জ দিল, চার্জ দেয়া এই নাম্বারটা আমার বার করে দিল, নেটের মাধ্যমে নাম্বারটা দিল, নাম্বারটা দেওয়ার পরেই আমি এই জায়গায় যোগাযোগ করি।
আচ্ছা শাওন, আজকের যাহা বলিব সত্য বলিবর মঞ্চে উপস্থিত আছেন, আমরা তার কিছু অপ্রিয় সত্য আজকে শুনব। প্রিয় শ্রোতা, আমরা শাওনের কাছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো জানব, তবে শুরুতেই জানব তার শৈশবের বেড়ে ওঠা, তার জীবনের কিছু অপ্রিয় সত্য এবং অপরাধের সঙ্গে কিভাবে তিনি যুক্ত হলেন। শাওন, আপনি একদম প্রথম থেকে শুরু করুন।
আমাদের পরিবার, আমি একটি কৃষি পরিবারে আমার জন্ম, 1983 সালে আমার জন্ম। তারপরে আপনার প্রায় 5 বছর বয়স থেকে আমার যা মনে আছে আমি আজকে তাই বলতেছি সত্য করে।
শাওন, আপনার জেলা এবং গ্রামের বাড়ি কোথায়?
আমার জেলা হবিগঞ্জ, থানা হবিগঞ্জ। আমি যখন কৃষি পরিবারে জন্ম নেই তখন আমার বাপ একজন সরকারি একজন সূত্র কর্মকর্তা ছিল, কাজ কাম করত সরকারিভাবে। তখন আমি কাজ করে হঠাৎ করে আমার চাচা, দুইজন চাচা ছিল, আমরা লেখাপড়া করতে দেয় নাই, আমরা শুধু দৌড়ের উপরে রাখছি। আমার আব্বুরে বুঝাই বুঝাইয়া কেউ কোনো আমরা 5 ভাই বোনের ভিতরে বাংলা কোনো লেখাপড়া শিখতে পারি নাই।
5 ভাইয়ের মধ্যে আপনি কততম?
আমি 5 ভাই বোনের ভিতরে আমি 4 নম্বর। আমার আমি 4 নম্বর, 5 ভাই বোনের ভিতরে কোনো লেখাপড়া শিখতে পারি নাই শিক্ষার অভাবে। আমাদের চাচারা অনেক দূরে দূরে রাখছে, বাবারে বুঝাই বুঝাইয়া মারে মারছে, বাপে আমরারে মারছে, ওইদিকে কষ্ট দিছে, ওই দিকে কষ্ট, সব দিকে কষ্টের মধ্যেই আস্তে 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 বড় হয়েছি। হঠাৎ করে বাবা একদিন একটা পানিসারের দোকান দিয়ে দিল। পানিসারের দোকানে আমি আমার বড় ভাই দুজন থাকি, মিস্ত্রি কাজ করে। তখন চলতেছে দিন এইভাবেই, আমার বোন বিয়া হয়ে গেল, আমার বড় একজন বোন, তাদের বিবাহ আলাপ আসলো, আসার পরে বিয়া দিল বোনরে। বিয়া দেওয়ার পরে হঠাৎ করে আমার চাচা।
শাওন, আপনি কি পড়াশোনা করেছেন?
জিনিস
মানে প্রাইমারি স্কুল আপনি ভর্তি হতে পারেননি?
কিছুই পড়তে পারি নাই, চাচারা বই চিরা পালাইছে, অনেক সময় বই নিয়ে স্কুলে যাওয়ার সময় চিরা পালাইছে, বই স্কুলে যাইতে পারি নাই।
আপনি বলছেন যে আপনার চাচা আপনার যে পড়াশোনার বইগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলতেন, কিন্তু সেটা তিনি কেন করতেন? এরকম
কেন করতেন? উনি বলতেন কি আমরা লেখাপড়া শিখলে ওনার একটু সমস্যা হবে, মানে বাবার কিছু অর্থ সম্পদ ছিল, এগুলা উনি বুক করতে পারতেন না। উনি নিজের স্বার্থের জন্য আমরা লেখাপড়া সবগুলো বন্ধ করে দিছে, অনেক সময় স্কুলে যাওয়ার সময় বই ছিঁড়ে পালাইছে, মার দূর করছে, আমার মারেও মারছে। কিন্তু আমার বাবা আমার চাচারার অনেক ভালোবাসত, এই কারণে আমার বাবা আমার চাচারার কিচ্ছু কয় নাই, কিছু কয় নাই। হঠাৎ করে চলতেছে এইভাবে।
আপনাদের পরিবারে বাবা কি আপনাদের সবচেয়ে বড় ছিলেন?
জি, আমার বাবা সবচেয়ে বড়। আমার বাবার বড় আরেকজন ছিল আমার ফুপু, উনি মারা গেছিল, উনি আমি দেখতে পারিনি, উনি মারা গেছে অনেক আগে। তারপরে যা আস্তে দিনে আমার বাবারে অন্য ধরনের যুক্তি দিতেছে, উল্টা পাল্টা যুক্তি দেয়, আমরা রে মাইর করে সময়তে ঘরের ভিতরে না খাইও থাকতে হয়েছে, অনেক কিছু থাকা অবস্থায় বাজার করে নাই, না খাইয়ে উপাস থাকছি, এগুলো করতে 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 তারপরে আপনার আমার মা বাবায় অন্যখানে চাকরি দিয়ে দিল, নিজের কিছু নিজের টিপ্তইয়াও অন্য জায়গায় চাকরি দিয়ে দিত, পঞ্চাশ টাকা বেতন মাসে।
আপনাদের পরিবারটা যৌথ পরিবার ছিল?
জি। তারপর আমার বাবায় অন্য জায়গায় চাকরি দিয়ে দিল পঞ্চাশ টাকা বেতনে কাজ করার জন্য, কৃষি কাজ। তখন এখান থেকে মনে করেন মাসের পর মাস কাজ করতে থাকি, বালানা লাগলে বাড়ি চলে যাই, তখনই মারপিট খাইতে হয়, চাচাই মারে, বাপে মারে, মা মারে না কোনো সময়, চাচাই বিশংস আঘাত করছে, দুই চাচাই আঘাত করছে মারছে। তারপরে এখান থেকে চলতে 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 আমার এই যে পিছনের টেরাবা যেতেছি, আমি আমার বুড়ো বোনের বিয়ে হয়ে গেল।
তখন আপনার বয়স কত ছিল?
তখন আমার বয়স ছিল বারো বছরের মতন বয়স ছিল যখন আমার বোনের বিয়ে হয়।
সেই সময় আপনাকে পঞ্চাশ টাকা বেতনে কৃষিকাজের সঙ্গে যুক্ত করেন আপনার বাবা?
আমার আট বছর বয়সের কালেই উনি আমার চাকরি দিয়ে দেয় আমাকে। তখনই আমার বড় বোন বিয়ে হয়ে যাওয়ার পরেই মানে ফ্যামিলিতে একটা অশৃঙ্খল সৃষ্টি হয়ে গেল। চাচারা যুক্তিটা আবার দেশের থেকে বার করে দিল, বাড়ির থেকে আমরা সহ ফ্যামিলি শ্রদ্ধা সবাইকে এখান থেকে বার করে দিল। আমার বোন একটা বড় বোন, বড় ভাই, আমি, আমার একটা ছোট্টু ভাই, এই চারজন মানুষ সহ বার করে দিল।
কেন
বার করে দিচ্ছে? কইসা এলাকার ভিতরে হারা থাকলে নষ্ট হয়ে যাবো এই সেই, মানে তখন আমরা যখন একটু একটু বুঝি আমরা বাপের যে আমরা যে একটু সামান্য একটু সম্পদ আছে, জায়গা জুগা আছে, এগুলা সম্বন্ধে আমরা একটু বুঝি, এই কারণে আমরা বার করে দিল যাতে আমরা এইগুলো বুঝতে না পারি।
তার মানে আপনি দাবি করছেন যে আপনার চাচা আপনাদের সম্পত্তি গ্রাস করার জন্য আপনাদেরকে বের করে দিচ্ছে?
জি। তখন আমরা সিলেট চইলা যাই, চইলা যাওয়ার পরে এখানে ছোটখাটো ব্যবসা করতেছি।
সিলেটে কে থাকে আপনাদের?
সিলেট কেউ ছিল না, এখানে আমার বাবা, আমি, আমার ভাই বোন, আমরা সবাই যাই, এখানে একটা বাসা নিচ্ছি ছোট্টু।
সিলেটে কেন যেতে হলো আপনাদেরকে?
সিলেটে আমাদের চাচা আমাদের আমার বাপের কি বলছে বলার জন্য আমার বাবা আমরা নিয়ে সিলেটে চলে গেছে।
আচ্ছা।
তখন আমরা এখানে ছোট্টখাটো একটা ব্যবসা শুরু করলাম। তখন মদনমহল স্কুলের সামনে রিকাই বাজার, এখানে আমের ব্যবসা করতাম আমার আব্বা, আমার বড় ভাই, আমি। তখন এখানে কাজকাম করতেছি, হঠাৎ করে এখানে পাঁচ ছয় বছর থাকার পরে, প্রায় এই সময় আমার বয়স সতেরো বছর, এখানে থাকার পরে হঠাৎ করে আমার বোন আসছিল একজন বিয়ের বাকি, তখন আবার বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে এখানে বোনের মাত কথা মাতা হইল, বিয়ের সাথে বোনও রইল। হওয়ার পরে এভাবে কিছুদিন গেছে, আস্তে ধীরে গেছে। যাওয়ার পরে ছিয়ানব্বইতে হঠাৎ করে আমার এই আমার বড় ভাইয়ের উপরে একটা নারী নির্যাতন মামলা করা হয় ষড়যন্ত্র করে।
আপনারা সিলেটে গিয়েছিলেন সেটা কত সালে আপনার মনে আছে?
চৌরানব্বই সালে সিলেটে গিয়েছিলাম, সিলেট থেকে আপনার ছিয়ানব্বই সনে আসলাম। ছিয়ানব্বই সনে আসার
মানে এই দুই বছর আপনারা সিলেটে
ছিলাম। সিলেট থেকে ছিয়ানব্বই সনে লাস্টে আসলাম। আসার পরে বাড়ি ঘরে থাকতেছি, বোন একটা ছিল বিয়ের বাকি, বোনকে বিয়া দিলাম। দেওয়ার পরে হঠাৎ করে একটা ষড়যন্ত্র করে আমার বড় ভাইয়ের উপরে নারী নির্যাতন একটা মামলা দেওয়া হইল।
আচ্ছা, আপনার ভাইকে ষড়যন্ত্র করে মামলা দিয়েছে কে?
দিয়েছে আমার চাচা সহ ওই পাশের বাড়ির একটা খারাপ মহিলা।
আপনি বলছিলেন যে আপনি আপনাদের চাচাদের সেই বাসা থেকে, গ্রাম থেকে আপনি সিলেটে চলে আসলেন। সিলেটে আপনাকে কিভাবে আপনার চাচা সেখানে নারী নির্যাতনের মামলা দিল?
সিলেটে ছিলাম না, দেশেই ছিলাম। ওই যে বোনের বিবাহের কারণে দেশে গেছিলাম। যাওয়ার পরে এখানে বোনের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এখানে থাকতেছি চলতেছি, হঠাৎ করে আমার বড় ভাইয়ের উপরে চাচা ষড়যন্ত্র করে একটা নারী নির্যাতন মামলা দিয়ে দিল।
মামলাটা কোথায় হয়েছে?
মামলাটা হয়েছিল হবিগঞ্জ থানায়।
আচ্ছা।
হবিগঞ্জ থানায় মামলা হয়েছে, হওয়ার পরে অনেক চেয়ারম্যান মেম্বার সবার কাছে যাওয়া হয়েছে, আমার ভাই নির্দোষ বলে, এটার কোনো প্রমাণও পায় নাই, ওনার তোকে মিথ্যা সাক্ষী দেয়, সাজানো ঘটনা দেয়, মেডিকেল সার্টিফিকেট দেয়। আমার ভাইয়ের উপরে এই মামলাটা জুলুমভাবে করা হয়। করার পরে আমার ভাইয়ারে পুলিশ ধরে নেওয়া যায়। পুলিশ ধরে নেওয়া যাওয়ার পরেই ফ্যামিলিটা একদম অর্শৃঙ্গল হয়ে যায়।
আপনার চাচা নারী নির্যাতনের মামলা দিয়েছে?
আমার চাচা ওই যে পাশাপাশি একজন লোক আছে, মহিলা, খারাপ মহিলা, পূর্বের থেকে তারা খারাপ, এই মহিলারে দেয়া আমার চাচা ষড়যন্ত্র করে এই মামলাটা দেওয়াইছে। তখন আমরা জিজ্ঞেস করছি, বলছি, আমার মা বলছে, আমার বড় বোন সবাই বলছে, আমার আমি বলছি, কইছে আমরা ভাই তো এইগুলা করতে পারে না, বা আমরা তো এগুলা শুনি নাই, পাশাপাশি এলাকা, পাশাপাশি বাসা, চিল্লি হাল্লা চিকার কিছুই শুনি নাই, কিন্তু এটা তো মিথ্যা। আমার বাইরে আমরা আবার জেল গিয়ে দিকে জিজ্ঞেস করছি, কইল কি আমি এগুলো করি নাই।
আপনার ভাই কিছু স্বীকার করেনি?
তখন আমার ভাই লোকের কথাবার্তা আসি যাই আসি যাই। দেওয়ার পরে আমার ভাই বলল কি, আমি অনেক ভালো একটা ছেলে ছিলাম, আমি কোনো ধরনের কোনো
অপরাধের সঙ্গে জড়িত না,
জড়িত ছিলাম না। আমার একটা অভ্যাস ছিল আপনার, আমি ক্যারাম খেলতাম, ফুটবল খেলাইতাম, ক্রিকেট খেলাইতাম, এগুলো আমি ভালোবাসতাম, এগুলো নিয়ে জীবন কাটাইতাম। হঠাৎ করে যখন আমার ভাইয়ের যখন
আপনার সঙ্গে আপনার ভাইয়ের কথা হয়েছে কি জেলগেটে?
জেলগেটে কথা হয়েছে। জেলগেটে যাওয়ার পরে আমার ভাই বলল কি, কইল এখন বুধাইয়ের মতন থাকলে হবে না, তোরা এখন মাইরা পালাইব, এই ছাঁচায় মাইরা পালাইব, ছাঁচাইতে যুক্তি করা।
আপনার ভাই আপনাকে বলছে?
আমার ভাই আমাকে বলছে জেলখানার ভিতর থেকে, জেলখানায় দেখা করা যাওয়ার পরে। তখন আমি কইলাম কি করতে হইব, বলে এখন যাই করো, নিজে সতর্ক হইয়া নিজের যান বাঁচানোর লেগে যা করা যায় তাই করতে হবে। তখনই আমি চলে আসলাম বাড়িতে, আসার পর দিন চলতেছে যাইতেছে।
আপনি বাড়িতে মানে আবার হবিগঞ্জ থেকে সিলেটে চলে গেলেন?
কিনা আমার বাড়িতে, হবিগঞ্জ আমার বাড়িতে, গ্রামের বাড়িতে চলে আসছি। জেলগেট থেকে দেখা করে আমার ভাইয়ের লাগে আমি আমার বাড়িতে চলে আসছি। চলে আসার পরে চলতেছি খাইতেছি, ওই হঠাৎ ওই কয়দিন পর পরই চাচা আতকা একটা আমার একটা মাইজুম চাচা ছিল, উনি যাত্রা গান গাইতো বেশি, উনি কি করছে আমার এই যে কালো লাইটগুলো দেয় একদিন এমনিতেই আমার পিঠের ভিতরে অনেক হিটে রাস্তার ভিতরে পালাইয়া আমার মায়ের দিল
হঠাৎ করে,
হঠাৎ করে। তো আমি বললাম আমার চাচা আমার অপরাধ কি, ওই তুই খারাপ হয়ে যেতেছিস আস্তে আস্তে, তোর বড়টার মতন তোরও মানে জেলখানায় ডুবাইতি। কারণ আমি শুনলাম বড়টার মতন তো আমি এরকম কোনো খারাপ কাজ আমি করি নাই, আপনি আমার মারতেছেন, আমার লাইফটা নষ্ট করতেছেন, এটা তো আপনি ঠিক করতেছেন না, আমি আমার আব্বারে বলব।
আপনার চাচা কি একাই আপনাকে হিট করেছে?
জি একা, একটা আমার দুইজন চাচাই ছিল, আমরা মূলত শত্রু,
আপনাদেরকে পছন্দ করতো না,
আমাদেরকে কোন সময় পছন্দ করতো না, আমাদেরকে সবসময় আমার বাপের কাছ থেকে আলাদা করে রাখতো। আমার বাপের উল্টা পাল্টা বুঝাই তো, বাপের দিকতে নির্যাতন অনেক হয়েছি। তখন আমার এই আসলাম ওর ভাইয়ের কাছ থেকে গ্রামের বাড়ি চলতেছি কাইতেছি, তখন ওই আবার কইল কি, তোরা বাড়িঘর ছাইলে চলে যাবি। বাড়িঘর ছাইলে কেন চলে যাব, আমার মা বলল। তখন আমার মার উপরে অনেক জুলুম নির্যাতন হয়েছে, দেওয়ার পরে হঠাৎ করে আমার বাবা এখান থেকে চলে যায়।
আপনার মায়ের ভূমিকা তখন কি ছিল?
আমার মায়ের ভূমিকা ছিল বাড়িতে থাকবে, বাড়িতে কেমন আমার মায় আমার বাইরে বার করবে, এর কাছে যায় এর কাছে যায়, অনেক সাহায্য সহযোগিতা চাইছে, চেয়ারম্যানের কাছে গেছে, মেম্বারের কাছে গেছে, ময়মুরবির কাছে গেছে, কেউ কোনো সাড়া দেয় নাই। তখন আমার ভাই জেল খাটিয়ে আছে, আর চাচারা আমি যে মায়ের একইয়া কইয়া মায়ের কাছ থেকে কিছু টাকা পয়সা ছিল এগুলো নিছে, এবং গড় বানানির তিন পর্যন্ত চাচারা নিয়ে বিক্রি করছে, কাঠ গড়ের কাঠ বানানোর এগুলো জিনিসপত্র চাচারা বিক্রি করে এগুলো আত্মসাত করছে। করার পরে নিরুপায় লাস্টে দেশ ছাইড়া দিলাম।
আপনার চাচারা যখন আপনাদেরকে এরকম ভাবে অত্যাচার নির্যাতন করত, তখন আপনার বাবা আসলে কি কোনো প্রতিবাদ করেনি?
আমার বাবা তখন কিচ্ছু বলতো না, আমার বাবা বলতো কি মানে আমার ভাইয়ের তো করতে বেশি ভালোবাসি, আমার ভাইয়া চাচারা বুঝাইত আমার বাপের এটাই, তোমার ছেলেরা খারাপ হয়ে গেছে, মানুষের খারাপ এই হ্যাগর কারণে এলাকায় মুখ দেখানো যেতেছে না।
তারা এটা যে বলতো সেক্ষেত্রে কি আপনার কি মনে হচ্ছে না যে আপনারা কোন হয়তো অপরাধ করেছেন যে কারণে আপনার চাচারা আপনাদেরকে শাসন করছে?
না, কোনো অপরাধ করি নাই, কোনো অপরাধ করি নাই, এই অপরাধ এটাই করছি, একটু খেলাধুলা করছি, এই যে এইগুলো অপরাধই করছি, আর কোনো অপরাধের লোকে জোরাইও নাই, কোনো অপরাধ করিও নাই। মানে চাচারা এমনিতে মানে দৌড়ের উপরে রাখতো,
আচ্ছা
মানে যাতে আমরা এই এলাকায় বসবাস যাতে না হইতে পারি এই কারণে।
আপনার বাবার কথা শুনছিলাম, তিনি কেন প্রতিবাদ করেননি?
আব্বা প্রতিবাদ করতো না, আব্বা বলতো, আব্বা মানে ওনার ভাইয়েরারে অনেক ভালোবাসত, অনেক কিছু করতো। আমরা অনেকবার বলছি কই আব্বা আপনার যে এইগুলো হইতেছে, আপনার জায়গা নিতেছে, আমরা জীবন অন্ধকার হইতেছে। আমার মা বলতো, আমার বড় বোন বলতো, কইতো কইতো এই যে সাসারা এগুলো করতেছে, এগুলো সবকিছু নিয়ে নিতেছে, কয় আমার ভাইয়েরাই নিব, তোরা কি? আমার ওনার ভাইয়ারা এই সবকিছুই দিত, অনেক যা আছে মানে আমি বুঝছি ওনার ভাইয়ারে বেশি ভালোবাসত।
শুন তারপরে কথা বলুন।
তারপরে যে মা সবার কাছে গেল, সবার কাছে গিয়া ঘুরতেছে সাহায্য চাইতেছে, আমার পোলা নির্দোষ, আমার ছেলের কোনো দোষ করে নাই, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। হঠাৎ করে আমার বাবা এখান থেকে বাড়ির থেকে আমরা রায়কাই চলে গেল। চলে যাওয়ার পরে আমার মা অনেক কষ্ট গায়, আমি কষ্ট দুঃখ করে মার পিছে 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 মার লোকে সাহায্য করি, কাজকাম করি, টুকটাক পঞ্চাশ টাকা একশো টাকা যাই রুজি করি, এমনি মার কাছে দেই। মা বাইরে দেখতে যায়, বাইরের লোক কথা কই, তারপরে আব্বারে কুজি, বাবা কই গেছে বাবারে কুজা পাই নাই, পাইছি এক জায়গায় গিয়ে আমার বাবারে লাস্টে বাহুবল থানা, একটা হাওর এলাকা আছে এটা নোয়াগাঁও বলে, এই জায়গায় আমার বাপেরে কুইজা পাইছি। পাওয়ার পরে এখান থেকে আমার বাবা চলে গেল শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে যাওয়ার পরে আমরাও সবাই মা বাপ বড় ভাই তো জেলখানাই ছোট ভাইরারে নেয়া, আমার মা আমি আমার বাপ সবাই শ্রীমঙ্গলে গেলে যাই। শ্রীমঙ্গলে কাজকাম করি করতে করতে কষ্টে দুঃখে আমার ভাইরে জাবিনে বার করে নিয়ে আসি। জামিনে বার করে নিয়ে আসার পরে তখন এর তিন মাস আমার বাড়ি বাইরে ছিল, হাজিরা দিতেছে আসতেছে যাইতেছে, হঠাৎ করে কোর্টে রায়ের তারিখ করলো, পড়ার পরে রায় দিল, আমার ভাইয়ের 32 বছরের সাজা হয়ে গেল। সাজা হয়ে যাওয়ার পরে তো আমরা সবাই পাগলের মতন হয়ে গেছি, টাকা নাই পয়সা নাই, বাড়িতে যাইতে পারি না, এলে কি মানে কোনো দিক থেকে কোনো সাহায্য হন, জানের উপরে যাই কষ্ট করি, এদিকে কাজ করি অনেক কষ্টর বিনিময়ে এই চলতেছে, দিনকাল চলতেছে, আমার ভাইও সাজা কাটতেছে। আমার তখন থেকে মনে আমি বাড়িতে আই, মাঝে মধ্যে বাড়িতে আই, আবার বাড়ির থেকে চলিয়া যাই, বাড়ির কোনো আশ্রয় পাই না। আসার পরেও বাড়ির থেকে বাইরনির পরে চাচা গোটো সব কিছু দখল করে বইয়া রয়েছে। তখন আসি মনে মানে আসলে এই বাড়িতে এই বাড়ি থাকতে হয়, রাস্তার মধ্যে থাকতে হয়, মানে নিজের বাড়ি বললে দাবি করতে মানে পারি না। তখন এই চলতেছে, এইভাবে চলতেছে, হঠাৎ করে আমার এই এলাকার একটা পোলা, ওর নাম হইল চালেক। চালেক আমাকে বলল, শাওন চল এক জায়গায় যাই। আমি বললাম কোথায় যাবা? কয় আমি কুমিল্লা যাব। তো আমি বললাম কুমিল্লা, হঠাৎ করে কুমিল্লা তো আমি যাবো, আমার কাছে টাকা পয়সা নাই, আর আমি কুমিল্লা গেলে আমার আব্বা মা আমারে খুঁজবো, আমার অনেক জ্বালা এমনি টেনশন। কয় না সমস্যা নাই আসো। তখন হেল লগে আমি ছাইস্তাগল রেল স্টেশনে আইসে আমি ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পরে কুমিল্লা ক্যান্টনমেন্ট এই কুমিল্লা রেল স্টেশন গে নামে নাইমা সে আমারে বলে কি এখানে বৈশা থাকো। তখন আমার পকেটও টাকা নাই, পেটও খিদা অনেক, আমি বৈশা রয়েছি অনেক পেটের খিদায়। তখন হ্যাঁ কই থেকে আসলো, আসার পরে আমার কইল কি হিসে, আমি বললাম তুমি কই গেলা, আমি তো এখানে বৈশা রয়েছি আমার অনেক খিদা লাগছে। কয় বেটা খিদা লাগছে তাই খাইবেন না। তখন আমার একটা রুটি দিল 5 টাকা দামের না কয় টাকা দামের মনে নাই, আর একটা কলা দিল। তখন আমি খাইছি রুটিটা আর কলাটা খাইয়ে পানি খাইছি। পানি খাওয়ার পরে আমি ওর তোর জিজ্ঞেস করলাম উদ্দেশ্যটা কি এখানে নিয়ে আসার। কইল কাজ আছে। আমি বললাম কি কাজ? কয় যেটাই হোক যাই করি তুই ভাগ পাবি। আমি বললাম কি করবি আমার না বললে তো আমি এটা করবো না। কয় না সমস্যা নেই আয় তুই আমার লগে, তুই দূরে দূরে থাকবি আর আমি এই আশেপাশে থাকব। তখন আমি দেখি হে তুই আমার কয় এখানে বৈশা থাক। তখন আমি লক্ষ্য রাখি কোন দিকে যাই, আমি বৈশ আমার কয় এখানে বৈশা থাক কিন্তু আমি বসি না, আমি এর প্রতি নজর রাখি কোন দিকে যায় কি করতেছে আমার নিয়ে আসছে। তখন আমি দেখলাম একটা চায়ের দোকানে ঢুকলো, চায়ের দোকানে ঢুকে একটা চার্জের লাইট লাটগুলা যে প্লাস্টিকের বডি একটা বিদেশি লাইট বাইরে ছিল এগুলো একটা লাইট চায়ের দোকানে চার্জে লাগানো ওই লাইটটা সে এখানে চার উচিল্লা দিয়া বৈশা লাইটটা সে কুইলা কোমরে ঢুকাই দিল।
প্রিয় শ্রোতা, এখানে আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি। আমরা ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরিতে আছি, আর আপনি যদি আসতে চান আমাদের সত্য বলার মঞ্চে তাহলে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বরটি স্পষ্ট উচ্চারণ করে বলবেন, কারণ আমরা আপনার ফোন নম্বর দিয়ে আপনার সাথে যোগাযোগ করব। 4 মিনিট পর আবারও ফিরে আসছে শাওনকে নিয়ে, জেবিএসবি আনসেন্সরড-এ সাথেই থাকুন।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সরড, রিচার্জ ইউরসেলফ।
প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব বইটি আপনি এখন সংগ্রহ করতে পারেন ঘরে বসেই, বইটি বাজারে চলে এসছে। এবং যারা প্রি অর্ডার দিয়েছিলেন কিন্তু অনেকেই সংগ্রহ করেননি বা ভুলেও গিয়েছেন, কারণ অনেক আগে থেকে আমরা বিষয়টা রেডিওতে বলছিলাম, তাদের সবার জন্য বলছি খুব অল্প সংখ্যক বই বাজারে আছে। যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন 16297 এই নম্বরে। আমি আবারও বলছি রকমারি ডট কম এর নাম্বার 16297 এই নম্বরে, 16297 এই নম্বরে। বইটির বাজার মূল্য মাত্র 200 টাকা।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সরড, রিচার্জ ইউরসেলফ।
4 মিনিট পর আবারও সবাইকে আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আনসেন্সরড এপিসোডে। আছেন এবিসি রেডিও FM 89.2 তে, আমি আরজে বাপ্পি রয়েছি আপনাদের সাথে। এবং আমাদের সাথে আজ স্পেশাল এই এপিসোডে আজ উপস্থিত রয়েছেন শাওন। শাওন, আপনি আপনার চাচাতো এক ভাইয়ের সাথে গেলেন এবং উনি একটি দোকানের লাইট চুরি করলেন, তারপর আসলে কি ঘটল?
স্টেশনের লাইট চুরি করলো, কোমরে ডুবাইয়ে দিল, দেওয়ার পরে উনি আসলো। আসার পরে আমি বললাম লাইট কি, সে লাইট কেন নিয়ে এলা? ক্ষয় বেটার টাকা লাগবো না, এটা নিয়ে বেসমু বেচা টাকা নেব। আমি কইলি তুই এনে চুরি করছো, চুরি করার লাগে আমরা নিয়ে আইস, এনে ধরা খাইলে তো এনে পিঠা খাই তুই, তো মানুষ মারতো পাবলিক। এই কথা নিয়ে রাগারাগি হইয়া আমার কুমিল্লা রেল স্টেশনে আমার ফালাই আসে। তখন আমি এখানে বসে রয়েছি, আমি এর কুস্তেছি কিন্তু পাই নাই, পাই নাই। হঠাৎ করে ঈদের দিন,
ঈদের দিন মানে
সেই দিনটা ছিল ঈদের আগের দিন।
ও আচ্ছা,
আগের দিন ছিল। তখন আমি বৈশা রয়েছি, বসার পরে ট্রেন আসছে, আসার পরে আমি জিজ্ঞাসা করছি ট্রেনটা কোথায় যাবো, আরো লোকজন ওনারা বলছে কি এটা সিলেটে যাবে কুমিল্লার থেকে। তখন আমি ট্রেনের ছাদের উপরে উঠে যাই, উঠার পরে খালি ইটালি সব আমার কাপড় চোপড় মাখা। ট্রেনের থেকে আমি চেষ্টা করে নামি রাত্রে, নামার পরে রাত্রে এই চেষ্টা করতে কি দূরত্ব আমার বাড়ি 10 কিলোমিটার হবে, চেষ্টা করছি রেল স্টেশন থেকে। রাইট প্রায় 2:30 বাজে, এই সময় আমি আইটা 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 বাড়িতে গেছি। বাড়িতে যাইয়া আমরা সাববাড়ি আছে, সাববাড়ি একটা বাংলা ঘর আছে, এটার ভিতরে আমি রাত কাটাই। ঈদ সকালে ঈদ নামাজ পড়বে মানুষ, রমজান মাস ছিল, রোজার ঈদ, ঈদ নামাজ পড়বে, আমি রাস্তার উপরে বইয়ে রয়েছি। বর পরে হঠাৎ করে আমার চাচা কবর পাঠাইছে বাড়িতে, এই গোসল কর, গোসল করে গোসল টুসল করে নামাজ পড়তে যা। আমি বলছি আমি নাম গোসল করবো না, আমি এমনি বইয়া রয়েছি, হয়তো কাপড় চুপড় এই অবস্থা। আমি হইলাম তা হোক, সমস্যা নাই, আমি এখানে বইয়া থাকি। তখন আমি বইসা রয়েছি, বসার পরে লগের কিছু বন্ধু বান্ধব আসছিল, তারা বললাম কই ঈদের দিন তো একটু খেলাধুলা সবাই আনন্দ পূর্তি করে, যে যাবে পারে আমরা একটু খেলাধুলা করি। তখন হেরেকে একটু কবর দা লই আয় ছালেক রে, আমার কথা কেউ বলবি না, আমি দিঘানে আসছি, আমার কথা কেউ কইস না, এরা অমুক জায়গায় নিয়ে আস, একটা বন্ধের হাওরের মধ্যে, হাওরের মধ্যে তার আগে বলছে পরে সে আসছে, তাহলে কাটছে। আসার পরে আমার দেখেই অবাক হয়ে গেছে। তখন আমি এরা বললাম কিরে তুই আমার কুমিল্লা পালাই এলে কেন, চুরের ঘুরের চুর, এইভাবে আমি এরা গালি দিছি। গালি দেওয়াই আমি এরা মাস শুরু করছি, মাস শুরু করার পরে এক চুল আসিল অনেক লম্বা, কুকড়া কুকড়া চুল ছিল, কুকড়া চুলের ভিতরে আমি দৈরা একটা ছোট একটা পিচিড়ে দেওয়া 5 টাকা দিছি, করলাম 2 টাকা একটা বেলেট নিয়ে। পিচি 2 টাকা পাশে একটা দোকান ছিল, দোকান থেকে বিলিট আনছে পরে কইছিলাম জব করে দিন, বাদে মারছি গলার মধ্যে, এই গাড়ির ভিতরে রাখছে। সে আর এখনো গাড়ির ভিতরে সিলাইটা আছে, সে গাড়ির ভিতরে প্রায় 17-18টা সিলাই লাগছিল। তখন আমি বিলিটটা ঠান মাইরে এই বন্ধে দিয়ে আমি চিরমঙ্গল চলে আই, আমার বাপ মা চিরমঙ্গল থাকতো, তার কাছে আমি চলে আসছি, আর এই বিলিটটা পুষ মাইরে চলে আসছি। আসার পরে এটা আমার চাচায় টান বিচার দিছে, চাচা না মেডিকেল মুডিকেল নিয়ে।
আপনি যে ওনাকে মারলেন কেউ কিছু বলেনি বা কেউ কি দেখেনি?
দেখছে, অনেকেই দেখছে, লোদের বন্ধু বান্ধব তারাই দেখছে সবাই। লাস্টে আমার দাদি, আমি বলছিলাম কি জব করিলাম, আমার দাদি বলল কি তুই হারে ছাইরা দে ভাই, ঈদের দিন মানুষ নামাজ পড়তেছে, তুই হারে মারিস না, তুই হারে ছাইরা দে। তখন আমি হারে আমার দাদির কথা শুনে ছাইরা দিছি। তখন ঈদের জামাত ভাঙ্গে অনেক লোকজন আসতেছে এদিকে, শুনছে কি অমুকে শাওনে চালেকরে জব করে লিছে, এই কথা শুনি না, সব মানুষ নামাজ ভেঙে আওয়াজ শুরু করেছে। তখন মানুষ দিকে আমি এখান থেকে ভাগি যাই, এলাকার থেকে আমি বাইকে যাই, বাইকে যাই আমি চিরমঙ্গল যাই। তখন চিরমঙ্গল যাইয়া আমি আমার মারে বলছি, কইলাম এমনি এমনি আমি অমুকরে চালেকরে আমি মারছি, আর বাপ ছিল চুর সবাই চিনে। তখন আমার মা আমার মারছে, গালাগালি করছে, এটা করলে কি লিগা, এটি ভালো না, এটি খারাপ। আমি বললাম এইভাবে আমার নিয়ে গেছে, না লাইট চুরি করছে, দিয়ে আমার কুমিল্লা ফালায় রেখা চলে আসছে। এইখানে গেছি পরে শুনতে পাইলাম সাসা ওষুধ করছে, চিলাই টিলাই সব কিছু দেওয়াইছে। তখন আমি আর বাড়িতে আসি না, আমি শ্রীমঙ্গলে থাকতেছি, একটা টেম্পুর ভিতরে আমি ডিউটি করি, একটা টেম্পুতে আমি হেল্পারি করি, এইভাবেই চলতেছে। চলার পরে এই হঠাৎ করে আমার বাপে একটা বাজারের ভিতরে শ্রীমঙ্গল বাজারের ভিতরে সিন্দুরগান রোডে, এখানে আমার বাপে একটা দোকান দিল, ছোট্ট একটা টং দোকান। এই টং দোকানের ভিতরে একটু চাটা এগুলা বিস্কুট আবি যাবি একটু বেশি বেশি চলতাছি ব্যস্তাছি। হঠাৎ করে শ্রীমঙ্গলে কয়েকটা বন্ধু বান্ধবের লোক সম্পর্ক হইল, হওয়ার পরে তারার লোকে যাত্রা গান দেখি, যা বাগানে যাত্রাতে যাই, ঘুরাই ফিরাই, একটু নেশা পান করি। নেশা পান বলতে কি মানে একটু মদ খাই, মানে বিভিন্ন এই যে বন্ধু বান্ধবে যা করে, বন্ধু বান্ধব আড্ডায় পড়লে যা হয় তখন খাই মজা করি। বাস আবার আয়াপুরি রাত সারা রাত যাত্রা গান দেখি, সকাল আয়াপুরি দোকান খুলি, এইভাবেই চলতেছে। হঠাৎ করে এখানে একটা গ্যাঞ্জাম হলো শ্রীমঙ্গলে একটা পুলা, আমার লগে এর নামটা আমার সঠিক জুনের না কি ছিল আমার মনে নাই, এর লগে আমার একটু রাগারাগি হয় দোকানের মধ্যে, বাকি খাওয়া নেই রাগারাগি হয়। এই রাগারাগি হওয়ার পরে এরা আমি কইছি তোরে মায়ের দিমু, এক হইল পারলে তুই মারিস, তখন হেরে মারবার লেগে আমি একটা কিরিজ বানাই আনছিলাম খামারের দোকান কর্মকারের দোকানে যেয়ে আমি একটা কিরিজ বানাই। এই সময় 200 কত টাকা দিছিলাম, প্রায় 1.5 হাত লম্বা কিরিজটা ছিল মারবার লাগে। পরে আবার আমি ডাইনা রাইকা দিছি, আর আমি মারতে পারি নাই, এটা রাইকা দিছি, এই কোথায় শুই নাই, হ্যাঁ বাঘছে, মানে এখান বাসমশা সাইড হ্যাঁ বাঘছে। তারপরে প্রায় 3 মাস পরে আবার আমি এলাকায় আসি, আমার বাড়িতে গ্রামের বাড়িতে আসি শ্রীমঙ্গল দিকে। এই সময় সম্ভবত পুষ মাস ছিল, মেলায় আমি আসছিলাম পুষ মাসের 6 তারিখে, একটা উরুস হয় আমাদের বাড়ির সামনে গ্রামের বাড়িতে।
তখন আপনার বয়স কত?
বয়স আপনার এই যে 2003-এর কথা বলতেছি।
মানে হচ্ছে বয়স কত হতে পারে?
83 থেকে আপনার আমার বয়স এই সময় 18-19।
আচ্ছা বলেন।
18-19 বয়স, তখন এই উরুসে আমি বাড়ির থেকে এই শ্রীমঙ্গল থেকে আমি আসছি গ্রামের বাড়িতে। আসার পরে আমি আমার চাচাতো ভাই আরো 4-5 জন মিল্লা আমরা এক জায়গায় ক্যারাম খেলতে যাই, একটা দোকান ভাড়াটি বোর্ড ক্যারাম বোর্ড ভাড়া দেয়, এখানে আমরা গিয়া ক্যারাম খেলতে লাগি। ক্যারাম খেলতেছি, হড়াই আমার পয়েন হইল 23, আরেকটা ছেলে আমরা বিপক্ষের দলের হইল 23, রেড কায় তারা বুট পাইল গেম, আমি বুট পাইল আমার গেম, 50 টাকা করে হাত ক্যারাম খেলতেছি। তখন হঠাৎ করে একটা রিক্সা এই পোলাটা রিক্সা চালায়, আর বাপে আগে পাটা ব্যস্ত, এর নাম হইল ছেলেটার নাম হল আবদাল, সে আসছে, আইসা ওই হ্যা ঘরে দেখাই দিতেছে। আমি বললাম ভাই তুই কথা কইস না, তারাও রেড কায়া বুট পাইলে গেম, আমিও রেড কায়া বুট পাইলে গেম, আমরা দুজন ওরা দুজন। তখন হ্যাকল বলল কি হয় কথা কইলে কি হইব, তাহলে কথা কইলে কি হইব মানে শব্দ নাই, খেলা দেখতে দেখো কথা কইলে খেলার মজা শেষ, তুমি তো হেরে শিখাইয়া দেও হেমনে হেমনেতে তো খেলার মজা যাইবুগা। এই কথা নিয়ে তোর কাতুরে হঠাৎ করে আমি তারই স্ট্রাইক দেয় তার এই জায়গার ভিতরে হিট করি রাগের মাথায়। হিট করার পরে আবার এই যে চায়ের দোকান এখানের মাঝে চেলিয়া ছিল কাঠের টুকরা মুড়ে এগুলো দেয় কয়েকটা ভারি মারছি, বাড়ি মাইরেই এখানে একটা হুলি লাগছে, তখন আমি শৈলা যাই বাড়িতে আমার চাস্ত বাইরে নিয়ে, খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে, গঞ্জাম লাগে বাড়ির গেছি, বাড়ির যাই, বাড়ি দেওয়ার পরে এই বিকেল সন্ধ্যা মাগরিবের আজানের সময় আমি বাজার আসতেছি একা একাই। আমি বললে একটু বাজার থেকে আসি, তখন কবরস্থানের পাশে দিয়ে বাজারে যাইতে হয়, যে বাজারে আমরা যে বাজারটা কবরস্থানের পাশে তারা দিয়ে এভাবে প্ল্যান করে বইছে আমার মারবো, আমি কিন্তু জানি না তারার গোষ্ঠী পুরাড়া। সন্ধ্যাবেলা এই সময় সন্ধ্যার আজান দিতেছে, আমি খালি কবরস্থানটার পাশে আইসি, দুনো দিক থেকে যেমন নায়করে যেমন বিলেন হলতে বেড়ে মানে এইভাবে চতুর্দিক দিয়ে মানে আমার 40-50 জন লোকে বেড়ে লাইল মারবার লাগে। বেশি মাইসের মাইস কেন আমি খারেকে মারে, আমি ইটির পাকে দেয় আমার গার শাড়ির ভিতরে একটা ধরছে, শার্ট কুললে উঠটা তুই আমি দৌড় মারছি, দৌড় মারি আমি বাড়িতে চললে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার চাষা খবর পায়, যে চাষায় মানে অশান্তি করছিল এই চাষা, এই চাষা খবর পায়, খবর পাওয়ার পরে আসছে, আসার পরে কইসে গালি দিছে দেও কইছে খারে তোর সাহস এই হেরে মারতে হয়েছে মানে এইভাবে গ্রুপ বাইন্ধে হেরে মারতে লইছে তোরা বাইর, আমারও বলছে চাষায় কয় যাই বাড়ির কি কে আছে নিয়ে আয় গা সব পেয়ে গা কাইরেক্ট, আমরা গোষ্ঠীর যারা আছিল সবাই আমরা বাইরে পড়ছি। তখন আমি এই পাখে দা একটা লম্বা হয়ে যায় যেটা বলে বাঁশের মাথা একটা লোয়ারিও লাগানো হয় জুলপি বলে, আমরা দিকে বলে শিকল, আমরা সেদিকে বলে এই শিকলটা নিয়ে আমি ওই যে পোলাটার লোক প্রথম ঝগড়া ছিল হ্যার বাড়ির আমি গিয়ে ঢুকে গেছি, কিন্তু রাস্তার ভিতরে সবাই উলি করতেছে কিন্তু কেউ কই জানে না, আমি হ্যার বাড়ির ভিতরে ঢুকে গিয়া হেরে না পাইয়া হেরে এই পাশের একজন রে যেটা আমার একটা ছোঁ মারছিল ওই পোলাটায় হ্যার বাড়ির ঘরের ভিতরে গিয়ে আমি শিকলটা গা মারছি, গা মাইরে একদম দরজার লোকে পিটিং করে তৈয়া এই শিকল সুদ্ধা তৈয়া আমি দূর মাইরে আয় পড়ছি, হ্যাঁ শিকুরদা বলছি কইছি সবাই যাও গা অমুকরে আমি মাইরাইছি দে ওই মাইরা ওই আমি আমি আয়া পড়ি এখান থেকে। তখন ওই লগার লোক হেরে মেডিকেল নিয়ে যায়, হবিগঞ্জ মেডিকেল রাখে না, লাস্টে সিলেট উসমানী মেডিকেল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে চতুর্দিকে পুলিশে বের দিকে দিছে যাতে আমি এলাকার থেকে বাইরে না যেতে পারি, চতুর্দিকে পুলিশে বের দিছে এলাকার মধ্যে কিন্তু আমার আব্বাও নাই মাও নাই কেউই নাই, আমি শুধু এলাকার ভিতরে আর চাচা মাচা সবাই আছে, বের দিছে চতুর্দিকে আমি যাতে না বাইরে যেতে পারি, বাইরে গেলে দুই হে মারা যায় তো সবাই ফাইসা যাইব যাতে আমি আটকেতে পারে এই পুলিশ আয়া পড়ছে চতুর্দিকে। তখন আমি আমার পাশের গ্রামে আমার নানাবাড়ি আমি নানাবাড়ি যাই, নানাবাড়ি যাওয়ার পরে আমার মামু আর আমার চাস্তো মামু তারা দুজনে কি বুদ্ধি করে আমার নানাবাড়ির পুষ্কুনির পার একটা কবরস্থান আছে জঙ্গলি, জঙ্গলি বলতে কি, এটা আপনার বেড কাটা গাছ আছে না কবরস্থানে থাকে,
ওনার কি অবস্থা হলো? মানে আপনি যাকে মারলেন উনি কি ডেড?
না ডেড হয় নাই, ওনার নিয়ে মেডিকেল দৌড়াদৌড়ি করতেছে।
আচ্ছা,
ওনার নিয়ে মেডিকেল দৌড়াদৌড়ি করতেছে, তখন আমি এই যে নানা বাড়ি চলে যাই, যাওয়ার পরে মামা তারা সবাই যাই না যায়, আমাদের জিজ্ঞাসা করলো কি সে, আমি বললাম এই শরীফপুরে একটা লোকের লোকে আবদুল্লাই রে আমি শিকলদা গা মারছি, মরছে না আসছে, আমি বললাম হ্যাঁ নিয়া মেডিকেল উসমানী মেডিকেল গেছে, এই অভিভূত মেডিকেল রাখে নাই, তখন তো চতুর্দিকে পুলিশ, তখন আমার মামো কি করলো ঘুরে 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 সব জায়গা দেখলো, দেখতেছে মানে যেদিকে যায় এদিকেই পুলিশ, রাত্রে তখন রাত্রে বাজে প্রায় ১২টা, সন্ধ্যার সময় ঝগড়া হয় প্রায় ১২টা পর্যন্ত, মামু ঘুরছে ঘুরে দেখছে পুলিশ, আমার এলাকার থেকে বার করার মতন কোন রাস্তা নাই, গেলেই পুলিশের হাতে ধরা পড়বো, পুলিশ পাবলিক দুনদে মিললেই মানে এলাকা বেড়ছে, তখন আমার মামা যুক্তি করে কি করলো এই যে কবরস্থানের ভিতরে জঙ্গল আছে আমার নানা বাড়ির সামনে, এই জঙ্গলের ভিতরে না রাত ১২টা বাজে না আমরা ডুবাই দিচ্ছে, কাটা গাছের ভিতরে দেখে আমি কৈবরের ভিতরে ডুবে গেছি, তখন আমার আমার মামুন একটা প্লেটে করে খাবার দিছে ভাত, এই কবরস্থানের ভিতরে অন্ধকারের মধ্যে আমি ভাতগুলা খাইছি, খাই এই কবর ফ্রি আমি বইয়া রয়েছি, মামা কিছুক্ষণ পর পর আয়া জিগায় আমার কিরি আসুস নিয়ে, আমি বললাম হ্যাঁ আমি আসছি, তখন আমি এনে বইসা রয়েছি, বইতে বইতে সারা রাত গেছে, আমি বললাম মামা এদিকের কবর কি, কহিদিকে তো মানে বুঝ মরছে না বাচ্চা এখন কোনো কবর পাইতেছি না, কেউ কয় মরবো কেউ কয় বাঁচবো রাস্তাঘাটে মেশে মারতেছে, তখন আমি বললাম আচ্ছা আমি এখানে আসি, এই চলতেছে, চলার পরে ফজরের আজান দিচ্ছে, আজান দেওয়ার পরে আমার মামা আমার ডাক দিচ্ছে, ডাক দেখো বাইরে আয়, বাইরে আইসি পরে আমার মামা এই নানা বাড়ির পিছন দিয়ে হিন্দু ময়াল আছে, এটা ময়ালটার নাম বলে বাড়িগ্রাম, বাড়িগ্রামে তা আমার এদিকে আইটটা কোনাগুনি মিরপুরে আইন না, আমার শ্রীমঙ্গলের গাড়ির মাঝে উঠাই দেয়া মামা গেছে, আমার হয়তো যাই গিয়া শ্রীমঙ্গল গেছি, শ্রীমঙ্গল যাওয়ার পর আমি আব্বারে মারে বললাম এই বিষয়, আবার আমার বড় বোন রে বিয়া দিছিলাম আপনার আসামপাড়া সোনারগাঁ থানা বর্ডারের চাইতে, ওরে পন দিলাম, পন দেওয়ার পরে এখন এরা বইতেছে কি করার আছে, এর অবস্থায় গিয়ে আমি মনে হয় মারা গেছে, তখন আমার বুড়ো বোনও কইল কি তুই শ্রীমঙ্গল থেকে তুই আমার বাড়ির চল্লাই আসামপাড়া, তখন আব্বারে মারে কইলাম, বললাম এমনি এমনি বড় আপাই কইতেছেন যাইতাম কারণ কি করতাম, তখন আব্বার মায় কইল তুই যাই গিয়া হ্যাঁ যেটা করে তোর বোনে হ্যাঁ এটা করব না, তখন আমার বড় আপাই কি করছে বাড়ির পড়া পর আরসি পরে, বড় আপা আমার একটা লোক পরিচিত ছিল ইন্ডিয়ান ব্যবসা করতো, এই সময় আমার বুঞ্জামাই ইন্ডিয়ার থেকে চিনি শাড়ি এগুলো নামাই তো ব্যবসা করতো, তারই একজন বন্ধু সের নাম হল হান্নান, সের লোকে আমার বড় আপা হেরে কবর দেয় না আমার ইন্ডিয়া পাঠাই দিছে।
আপনি ইন্ডিয়া চলে গেলেন?
ইন্ডিয়া চলে গেলাম, ইন্ডিয়া যাওয়ার পরে আমি এখানে দুই তিন দিন থাকলাম, বড় আপা সব কবর আবর লইতেছে, আবার আমার বোনে ওই যে লোকটার মাধ্যমে আমি ইন্ডিয়া গেছি এই লোকের কাছে আমার বড় আপায় করছো টর্সো টাকা পয়সা মানে একটু টুকটাক দিতেছে, আর এদিকে আমার বড় আপায় দেশের কবর টাবর কি মরছে না বাইচ্ছে এই ধরনের মানে কবর আবর সবকিছু লইতেছে, তখন আমি ইন্ডিয়ায় থাকতেছি।
ইন্ডিয়ায় কার কাছে থাকলেন?
ওই যে আমার দুলাভাইয়ের বন্ধু, আমার দুলাভাইয়ের বন্ধু, তখন আমি ইন্ডিয়া থাকতেছি, এদিকে আপু বড় কবর আবর লইতেছে, ধর ইন্ডিয়া যাওয়ার দুই দিন আমার বয়স হইল, তো দুই দিনের দিনে শোনা যেতেছে আপু খবর দিয়ে দিছে কইল কি মামলা করছে সবার উপরে, চাচা মাচা মানে আমাদের গোষ্ঠী যারা আছে সবার উপরে মামলা করছে।
ওই লোক কি মারা গেল?
না মারা যায় নাই, মামলা করছে মানে মরবো কিনা বাঁচবো এরকম গ্যারান্টি নেই, অক্সিজেন লাগানো উসমানী মেডিকেল, মামলা করছে, মামলা করার পরে পুলিশে অনেক জ্বালা যন্ত্রণা সব পুষ্টির করতেছে, তখন কি কইল এই সবাই টাকা উঠাইল চাঁদা চাঁদা উঠাইয়া এই লোকের চিকিৎসার টাকা আমাকে সবকিছু এই দিতেছে আমার গোষ্ঠীরা, চাচা আমাদের দাঁড়াই আছে আইতেছেন তারা ওষুধের টাকা পয়সা সবকিছু দিতেছে যা করছে যাইতেছে, লাস্টে প্রায় ১৫ দিন পরে ভালো একটা রেজাল্ট মিলল কি উনি ভালো আছে সুস্থ হইছে, সুস্থ হওয়ার পরে ওনারে সবাই আবার চাঁদা তুললা প্রায় ১.৫ লক্ষ টাকার মতন দিছে, এটা আপনার ২০০৩-এ দুটো হয়েছে ২০০৩-এ যে একটা পোলা লাইট চুরে মারলাম আর হেরে ২০০৩-এ, তখনই সে বাড়িতে আসলো সবাই এর টাকা পয়সা উঠে দিল, তখন বড় আপা কবর দিল আমার তুই চল্লাই সমস্যা নাই, মামলা হয়েছিল মারামারি এটি শেষ হয়ে গেছে তুই চল্লাই এটা শেষ আপোষ করে লিছে সবাই, তখন আমি ইন্ডিয়ার থেকে আমি আইসি চল্লা আইসি আমার বোনের বাড়ি এনে কয়েকদিন থাকলাম, থাকার পরে আবার আমি শ্রীমঙ্গল চলে গেলাম, শ্রীমঙ্গল গেছি গে গানে গা আবার ওই যে টুকটাক কাজকাম করি, দোকান শেষ, দোকান বেজাল মজালে দোকান মোগান আবার শেষ হয়ে গেছে। এখন কোনে আপনার এই কাজ করি, কোনে চা বাগানে যে সার গাছ খাইতে না বেশি, মানে বিভিন্ন শান্তি নাই মনের ভিতরে, অশান্তির মতন কাজ করি। রাতের চা গাছ একটা কাটলে আইনে কাটতে দিলে 500 টাকা পাই দুই তিনজন লইয়া, এইভাবে মানে চলতেছি টুকটাক। ঘরের ভিতরে আইলে পরে টাকা এইভাবে কয় কি রে কোন কাজ করস নাই, না এর কাজ করবো যাই। এরপরে হঠাৎ করে আমার বই একটা উস্তাদ আমার পাশে ভাড়া দিতা হে, ভাড়া হে কাজ করে রঙের, আমার বললো শাওন তোমার তো কোনো কাজ কাম নাই, তুমি কি আমার লোকের কাজ করবা? আমি ওই কি কাজ রঙের কাজ, রঙের কাজ তো আমি করি নাই কোনো সময়, আমি কেমনে করবো? তুমি আমার লোক যাও আমি তোমার শিখাম। তখন আমি কি করলাম, বললাম ঠিক আছে আপনার লোক আমি কালকের থেকে যাব কাজে। আমি হের লোকে পরের দিন খাজে গেছি, খাজে গা শ্রীমঙ্গল পৌরসভার মধ্যে সনসিনের কাজ। এই কাজ আমার কেমনে কি করতাম, গোসাইতাম গাছাতাম, এগুলো আমার একটু দেখাই দিতেছে, কাজ করতেছি। এভাবে এক সপ্তাহ যাবত আমি কাজ করছি, এক সপ্তাহ যাবত আমি কাজ করছি। কাজ করার পরে হের কিন্তু একটু অভ্যাস খারাপ ছিল, হে হঠাৎ করে আমার রাত্রে কয় তোমারা নিয়ে এক জায়গায় যাম। আমি বললাম কই যাবা? কয় আমার খাকার বাসি। আমি বললাম তোমার খাকার বাড়ি কোন জায়গায়? কয় মতিগঞ্জ। মতিগঞ্জ তো তুমি রাত্রে যাবা কে? কয় রাত্রে দরকার আছে। আমি দরকার আছে, আচ্ছা ঠিক আছে উস্তাদ আমি যাম, আপনি যেদিকে যাই লইয়া যাবেন আমি এদিকে যাম। এই উস্তাদের লাগে আমি মতিগঞ্জে যাই, মতিগঞ্জে যাই দেখি হে রাত্রে গেছে গিয়ে আপনার একটা গরুর রশি কাটছে, গরুর রশি কাটছে। কাটার পরে আমি কইলাম কি সে আপনি এটি করতেছেন? কয় গুরু এটা নিমু। তা আমি নিলে দিনে নিবা চাচারে কইয়া নিবা? কয় না না লুকাই নিতেছি, চুরি মুড়ি কিন্তু আমার কয় না লুকাই নিতেছি। আমি কই না অসম্ভব, আমি কিন্তু আপনার লগে না আমি যাবো। কয় তাহলে এটা গুরু সাইরা দিলাম যে সাহেন দাও এক বস্তা চাউল নেই গা আমার ঘর চাউল নেই। তা আমি আপনার চাউল নেবেন এত কষ্ট, তা আপনার চাচা তো অনেক টাকা পয়সাওয়ালা আপনার কইল তুই দিত। কয় না এটা লুকাই নিতেই ওই যে দানের গরের ভিতরে ঢুকছে, তার একটা গোর আছে বড় আপনার ধান চাউল এটার ভিতরে রাখে বড় কৃষক, এক বস্তা চাউল হেমাতার মধ্যে নিয়ে আল বড় খেতে দেয়া হাঁটা শুরু করছে। শুরু করিয়া হাঁটতে 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 অনেক জায়গায় এসে একটা রিক্সা নিয়েছে, কই যে অমুক জায়গায় শ্রীমঙ্গল যাবা? রিক্সাওয়ালা যাম আজান দিয়ে দিছে এই সময়। রিক্সায় বাড়িতে লইয়া আইসে রিক্সা দুইটা আইসি পরে আমার মা এদিকে গেল তুই সারা রাত কই আসিলি? আমি হইলাম যে হেল লগে গেছিলাম এর সাঁচার বাড়িতে রাত্রে গিয়ে চাউল লুকাইয়া নিয়ে আইসে। কয় চাউল তো লুকাইয়া কেন আনবো, চাউল তো হে কিনে নিয়ে আইব অথবা কইয়া নিয়ে আইব, লুকাই আনবো গেলে রাত্রে না অন্য কোনো কিছু গেছিল? আমি না আমার কইছে যারা এরিয়া আমি কইতেছি। তখন এইটা আমার মা আমি কইছি পরে আমার মা হেরে জিগে আইসে, জিগানের পর তো হে এখন আমার উপরে রাইগা গেছে, হ্যাঁ তুই তোর মারে কই লেখে? আমি কই আমার মারে আমি কমবো না, আমার মা মানে জিগে আইসি কই গেছি এটা তোমার মারে আমি কইতে হইব। দেখুন হের লোকে আমার হাতা দিয়েছে এখানে, আমার নগদে ঠাস করে একটা চোর মারছে, তখন আমি মানে এর লোকে মানে হাতাতে আমিও মারছি। মারার পরে এইখান দিয়ে বাসা সাইডে চলিয়া গেল, চলিয়া গেছে সম্পর্ক এর লোকে শেষ হয়ে গেল। তখন আমি এইখানে আবার ওই টুকটাক কাজ করি, টেম্পু থাকি, কোনে এই চা বাগানে গাছ কাটি, বিভিন্ন ধরনের অভাবের সংসার তো মানে অনেক কষ্ট করতে হইতেছে। এইদিকে বড় ভাইয়ের টেনশন, বড় ভাই তো জেলখানায় পইরা রয়েছে, বড় ভাইয়ের কোনো কিছু করতে পারতেছি না, ঝামেলার মধ্যে অনেক ঝামেলাত পড়ছি। পড়ার পরে আপনার এই 2004 তিন শেষ হয়ে গেল, 2004 আসলো, আসার পরে 2004 কত তারিখ আবার উরুসের সময় আমি বাড়িতে গেছি, এই ভাদ্র মাসের 20 তারিখে, সরি ভাদ্র মাসের 6 তারিখ, তিনটা উরুস হয় আপনার, পুষ মাসে হয় একটা 20 তারিখ, পুষ মাসের 6 তারিখ আর ভাদ্র মাসের হয় একটা 6 তারিখ। আমি ভাদ্র মাসের 6 তারিখে আমি বাড়িতে যাই, এই উরুসে বাড়িতে গেছি, পরে উরুস টুরুস শেষ হয়েছে, তিন দিন বাড়িতে থাকি। থাকার পরে হঠাৎ করে এলাকার থেকে লোক নেই খাজে, গাঙ্গের পারে কাজ করব সরকারিভাবে কাজ করব, বলক বলক বসানির জন্য গাঙ্গের নদী ভাঙ্গা যায়, কুয়াই নদী ভাঙ্গার কাজ করব সরকারিভাবে বলক বসাইব।
নদী ভাঙনের জন্য যে ব্লক বসানো হয় সেগুলোর কথা বলছেন?
এগুলা এগুলা কাজ করার জন্য এখন লোক নেব, লোক নেব এখন আমারে একজন লোকে বল যে নিব যার আন্ডারে যাইব। হ্যাঁ আমার বলতেছে শাওন তো এই তোমার কাছে তুমি কয়েকটা পুল এখন তোমার লোকের বন্ধু বান্ধব মিলাও মাথার পিছিয়ে এই 2000 টাকা করে দিব নে, এখানে খাস করে করে খাটাইয়া দিব, এখানে 2000 টাকা করে দিয়ে নিব। তা আমি বললাম ঠিক আছে আমি কাজ করে লোক মিলাইতেছি, আপনি টাকা মেন মিলান, যতজন লোক মিলাইবা অতজনের মাথা পিছিয়ে 2000 টাকা করে দিব, তোমার আন্ডারে তুমি 5 জন লো 10 জন লো যা লইবা তুমি টাকা দিবা, তোমার আন্ডারে তারা কাজ করব। আমি বললাম ঠিক আছে। তখন আমি আমার লোকের এই বন্ধু বান্ধব মানে পাঁচটা ছয়টা ছয় জনের মতন আমি আমার বন্ধু বান্ধব লই লিছি লগে লই আমি কইছি এমনি এই আমি তো ছয় জন লোক মিলাইছি ছয় দুগুণা বারো হাজার টাকা সে দুই হাজার করে আমি সব সবাই দিচ্ছি। দেওয়ার পরে আমরা এইখান থেকে কাজে চলে যাই এই আপনার মৌলিবাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে বাহিরে শহর থেকে শহরের বাইরে পাঁচ কিলোমিটার যাওয়া লাগে শকর দিয়ে এইখানে যাই এইখানে গা কাজকাম চলতেছে সবকিছুই ঠিক আছে প্রতিদিনই কাজ করতেছি প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে সবাই কাজ করতেছে সুন্দরভাবে হাসি খুশিভাবে অনেক লোক প্রায় দুইশো আড়াইশো লোক প্রতিটা জায়গায় জায়গায় গ্যাপে গ্যাপে কাজ করতেছে আমরাও কাজকাম করতেছি। হঠাৎ করে একদিন এই আমি কিন্তু বাজার করতাম আমরা যে লোক আসছিলাম বিশ বাইশ জন লোক আমার আন্ডারে ছিল সাত জন আরো হলতে মিলে সবাই বাজারটার দায়িত্ব আমারে দিচ্ছিল বাজার করার জন্য। তখন আমি বাজার টাজার করি বাজার করে কুড়াকির টাকা যা বাসে সেইগুলো এনে দুই টাকা পাইলে দুই টাকা এক টাকা পাইলে এক টাকা যা যা তাহে সবাই আবার ভাগ করে টাকাগুলো দেওয়া হয়। তো হঠাৎ করে একদিন এই একজনের টাকা একটা পুলার নাম ছিল মুরসালম মুরসালমের টাকাটা আমি দিয়ে গেছি স্বপনের কাছে দিয়ে আমি গেছি আরেক জায়গায় টিভি দেখতেছি বৈশাখে আমি মুসাই স্বপন রে বলছি শাহ স্বপন মুরসালমের কুড়াকির টাকাটা তুমি এটা দিয়ে দিও এই বাজার থেকে যেটা টেহাটা বাড়ছে এত কষ্টপাতি করতে হইব। স্বপন বলল কি আচ্ছা ঠিক আছে আমি দেয়া দিব বাস আমি এখান থেকে আমি এনে বইয়ে দেখতেছি টিভি। তখন হঠাৎ করে দেখি মুরসালম রাত নয়টা বাজে আমার কইতেছে ভাই মামু তুমি কি আমার টাকা দেও নাই আমি কই টাকা তো দিছি কার কাছে দিছ আমি স্বপনের কাছে তোমার টাকা দিছি স্বপন তো আমার টাকা দেয় নাই আমি বললাম খে স্বপন টাকা দেয় নাই কয় জানি না তুমি গা জিগাও স্বপন নেমে এসে জিগাইলাম।
প্রিয় শ্রোতা এই জায়গায় আমরা ছোট্ট আরো একটা বিরতি নেব শাওন এই মুহূর্তে যেখানে রয়েছে সে অলরেডি অপরাধের মধ্যে ঢুকে পড়েছে এবং এই অপরাধ তাকে আজ কোথায় এনে দাঁড় করিয়েছে তা জানবো আমরা ছোট্ট একটা বিরতির পর। আপনি যদি আসতে চান আমাদের এই মঞ্চে এই অর্থে যে আপনার মতো ভুল কেউ কখনো আর না করুক তাহলে আপনারা আমাদেরকে ফোন করুন ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসছি ঠিক রাত ১২টায় রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর আনসেন্সরডে
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সরড রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা যাহা বলিব সত্য বলিবর বইটি আপনি এখন সংগ্রহ করতে পারেন ঘরে বসেই বইটি বাজারে চলে এসছে এবং যারা প্রি অর্ডার দিয়েছিলেন কিন্তু অনেকেই সংগ্রহ করেননি বা ভুলেও গিয়েছেন কারণ অনেক আগে থেকে আমরা বিষয়টা রেডিওতে বলছিলাম তাদের সবার জন্য বলছি খুব অল্প সংখ্যক বই বাজারে আছে যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন 16297 এই নাম্বারে আমি আবারও বলছি রকমারি ডট কম এর নাম্বার 16297 এই নাম্বারে 162 97 এই নাম্বারে বইটির বাজার মূল্য মাত্র ২০০ টাকা।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সরড রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত ১২টা। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর আনসেন্সরড এপিসোডে শাওনের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনছেন। আমি আর যে বাপ্পি আছি আপনাদের সাথে আমার সাথে আরো আছেন যে বিএসবির টিম মেম্বার মঞ্জুর। আমরা শাওনের কাছে আবারও ফিরছি। শাওন আপনি টাকা দিয়েছিলেন স্বপনের কাছে কিন্তু স্বপন টাকাটা দেয়নি তারপর
মুরসালম আমারে বলল মামা টাকা দাও আমি বললাম টাকা তো স্বপনের কাছে দিয়ে আসছি তুমি টাকা লয়ে এলো স্বপন আমার টাকা দেয় নাই আমি বললাম কে তুমি গে দিয়ে দাও। তখন আমি আসলাম এসে আমি স্বপনকে বললাম স্বপন তুমি টাকাটা দিলে না সবাই তুই বিকেলবেলা রাত্রে একটু কাজের পরে ঘোরাফেরা করে তোবা সিডি দেখে পাঁচ টাকা দেয় তোবা খেরেম কেলে মানে বিভিন্ন ধরনের কাজকাম করে গে একটু সময় কাটায়। তখন স্বপনে কয় দিলে দিব না এলে না তোমার সমস্যা কি আমি আমার সমস্যা মানে হ্যাঁ তো আমার কাছে চাইতেছে তোর কাছে তো আমি টাকাটা দিয়ে গেছি তুই দিবি কয় না দিতাম না তুমি কি করবা আমি বললাম কি করা করে এখানে কোনো প্রশ্নই আসে না তুই উত্তজন হইতেছিস কিলিগা দেহের ভিতরে আর আমার একটা গালিগুলি দিছে তখন আমি ওইটি ট্রাস করে আমি একটা চোর মারছি আরে চোর মারার পরই ওই যে পূর্বে একটা লোকের আমি শিকল দেখা আমার ছিলাম ক্যারম বোর্ড খেলা নিয়ে ওর সম্বন্ধী এখানে কাজে আসছে হের কাছে গেছে চোর কাহি হে কি শিখাই শিখাই দিতেছে আর হে আমার গালাগালি করতেছে বেদ মানে আমার বাপমা তুল্লা বিভিন্ন ধরনের গালাগালি করতেছে। তখনই আমি বাপমা যখন তুলে গালি দিচ্ছে আমি আর সহ্য করতে পারি নাই। পাশে একটা ইয়া ছিল আপনার যে কুদাল লাগানোর যে একটা আসার থাকে, এটার আসার বলে, কেউ বাঁশ বলে, কেউ ইয়ে বলে, বিভিন্ন রকমের নাম। এটা আমি হাতে নেই, হাতে নেই আমি এটা দেখারে মাথার মধ্যে আঘাত করি, বাড়ি দেই, বিশাল স্পিডে বাড়ি দেই, দুইটা বাড়ি মারি। মারার পরই যেটা শিখাইয়ে দিত এটা উঠতে মারছে দূর। আরে স্বপন নগদে মানে অসুস্থ হয়ে পড়ে গেল, মাথা ফাটে নাই। পড়ার পরে এখন মেডিকেল নিয়ে যাওয়া লাগবো। তখন চার পাঁচজন এখান থেকে হেরে মেডিকেল নিয়ে গেছে, আমি বললাম এরা মেডিকেল নিয়ে যাও। মেডিকেল গেছে, যাওয়ার পরে উনা যেতেছে হের নাকি বেহিনা হুট হয়ে গেছে। আমি বসে রয়েছি, বসার পর আবার রাত্রে প্রায় একটার দিকে হেরে মুলিবাজার মেডিকেল দিকে আবার নিয়ে গেছে, যেখানে আমরা কাজ করি কাজের সাইডে। যাওয়ার পরে আমার কইতেছে, কয় সাসা আমার জীবনটা তুই নষ্ট করে দিলি। তখন আমি বললাম, রে বাবা আমি তো তোর ইচ্ছা করে মারি নাই, তুই এভাবে উক্ত যেন হয়েছিস কাল লাগে। কইল অমুকে আমার হিকে হেগে দিছে, এর নাম হল আসগর। তোরে গালাগালি করতাম মানে তোরে হেরা সবাই মিলে মারত, ওই যে সমুদ্রে মারছিলি এর লেগে তোরে হেরা মারত একটা উসিল্লা দিলে। আমি বললাম এটার লেগে এখন তো তুই মাই খাইলি, হেরা তোমার মারতে পারলো না তুই মাই খাইলি। এটা হেরে আমি আমার সারাটা রাইট হেরা আমার বুকের লগে আজে আমি লয়ে হেরে ঘুমাই রয়েছি। ঘুমানির পরে হঠাৎ করে রাইট দুইটা বাজে বমি করছে। বমি করার পর তারা আবার মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল নিয়ে যাওয়ার পরই আমি আর জানি না, পরে শুনছি সে রাত্রি মারা গেছে।
হসপিটালে মারা গেছে।
মারা যাওয়ার পরে আমি তো আমার তারা আর জানা নাই, মানে হেরে মারা গেছে আমি কিছু বুঝি নাই। সকালে ঘুমের থেকে উঠছি, একটা মুখ ধুইছি, ধরিয়া খাওয়া দাওয়া করছি, কইরা কাজের সাইডে চলে গেছি সবাই মিলে। স্বপন শুধু স্বপন নাই, কাজের সাইডে গেছি। প্রায় ঘন্টা খানেক পরে সকাল 9টার দিকে তারা আমার ডাকতেছে সবাই মিল্লা, যারা এটার সর্দার মর্দার যারা আছে কন্ডাক্টার মন্ডাক্টার সবাই গেছে। এই মেইন কন্ডাক্টার ছিল আপনার মলিবাজারের কামাল চেয়ারম্যান করে একজন লোক, তিনি আসছিলেন মেইন কন্ডাক্টার। ওনার নিচে অনেক লোক ছিল, সবাইকে আমরা ডাকতেছে, কই দিগা সকালকার রাত্রে দিয়ে মারামারি করছোস, আমি স্বপন নিয়ে বাড়ির দিছি, তুইও বাড়ির যাইতে হইব, এটা বাড়ির বইয়া এটা একটা মিটমাট হইব, দেশে যাইতে হইব। আনলাম ঠিক আছে আমি আসতেছি। আমি গাঙ্গের ওপার থেকে ওই পারে একটা বাসার হাকাম, এটা আমি পাইরে আসলাম। আইসা যে এখানে একটা তাবুটা গায়ে আমরা থাকতাম, এটার ভিতরে ঢুকছি আমি। ঢুকে তারা আমার লোকের বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথাবার্তা কইতেছে, মানে আমার সময় কাটায়। মনে হয় 10 মিনিট সময় লোক কথা কইছে। মন তার মানে দেখি পুলিশ, দুই গাড়ি পুলিশ, দুই সাইড থেকে গাইয়া প্রায় 26 জন পুলিশ গ্রাউ করে পালাইছে, পুরাটারে গ্রাউ করে লিয়েছে। তখনই আমি কইলাম, এরা রে বললাম কি সকল মারা গেছে, এখানেও তো পুলিশ আছে। ঠিক আছে মারা গেলে তো মারা গেছে, সমস্যা নেই। পুলিশ আমার নিয়ে গেল, থানা নিয়ে আমার জিজ্ঞাসা করলো। আমি বললাম হ্যাঁ আমি এভাবে এভাবে আমি মারছি। তখন থানার থেকে কোর্টে নিল, সালাম করলো, কোর্টে জিজ্ঞেস করছে, আমি স্বীকার দিছি আমি এইভাবে মারছি। স্বীকার দিছি পরে কারাগারে পাঠাই দিল, কারাগারে আপনার গেছি।
আচ্ছা তো আপনার কি কোর্টে থেকে জেলের আদেশ দেওয়া হলো?
জেল হয় নাই, মানে হাজত হিসাবে বলতেছি আমি। তখন আমি কারাগারে কোর্টে কারাগারে প্রেরণ করে কারাগারে চলে যাই। কারাগারে গিয়া আমি থাকতেছি। তারপরে আমার প্রথম দিন কোর্টের তারিখ পড়লো, এত তারিখ আমার কোর্টে হাজিরা, মানে কারাগার থেকে আমার কোর্টে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমার রিমান্ড চাইতেছে, মানে রিমান্ড এনে আমার মার দেব। তখন রিমান্ড দিছে আমার তিন দিনের না দুই দিনের, সঠিক আমার মনে হইতেছে না, সম্ভবত 3 দিনের রিমান্ড দিছে। রিমান্ড দেওয়ার পরে আবার আমার কারাগারে নিয়ে আসছে কোর্টের থেকে। এরপরে কারাগারের থেকে প্রায় 10-11 দিন পরে আমার রিমান্ড এনেছে থানায়, আবার মলিবাজার সদর থানায় রিমান্ড এনেছে, মানে আমার মায়েরা স্বীকার করাইব কিভাবে ঘটনা ঘটছে না ঘটছে। তখন আমি থানাত বলছি আমি এইভাবে এইভাবে হেরে মারছি। তুই মারছো? হ্যাঁ আমি মারছি। তখন তানায় আমার কোন টর্চারিং করে নাই, আমার দুমকি দামকি দেখাইছে। তখন একটা লাদ দিচ্ছে, একটা তাবা মারছিল এই জায়গার ভিতর, এর মধ্যে চেয়ারের ভিতরে হাতওয়ালার চেয়ারে বসাছিলাম। কিছু টেকা খাইয়া স্বীকারোক্তি দেওয়ার পরও মনে হয় আমার একটা মার দিছে, একটা লাদ দিছে। এই লাতে এখন পর্যন্ত আমার কষ্ট হয় আর কি। তখন আমরা থানার থেকে আবার কোর্টে নিয়ে এল, কোর্টে ম্যাজিস্ট্রেট পাঁচ ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেল। ম্যাজিস্ট্রেট আমার জিজ্ঞাসা করলো, আমি বলছি আমি মারছি। তখন আমি ওই গেলাম 164। তখন আবার জেলখানায় আমার ফিরত পাঠা এলো, জেলখানায় গেছি, জেলখানায় থাকতেছি।
তখন কি আপনার সাজার আদেশ হলো?
সাজার আদেশ হয় নাই এখনো। তখন আমি জেল খাটতেছি, জেলখানার ভিতরে আমার রাখতো আমদামির মধ্যে রাখতো। এখন বলতেছে তুমি বাইরে কি কাজ করো, কি আসো বিষয়ে, তোমার ফ্যামিলির অবস্থা কি? আমি বললাম আমার ফ্যামিলির অবস্থা বেশি ভালো না, খুবই কষ্টে চলাফেরা করি ফ্যামিলিটা। কত টাকা দিবা তোমার আমি সিট দিব? আমি বলি টাকা দিলে সিট দিবা, নাইলে এই যে এইভাবে ফাইলে ঘুমাইতে হইব। দিয়া মোটামুটি কয়েকদিনে আমি ফাইলে ঘুমাইছি। এখন অতিরিক্ত যখন কষ্ট যখন বেশি আইসে, শরীরের ভিতরে আর সহ্য করতে পারে না, মানে আপনার ইলিশ পাইল যেমন একজনের পিছনে আরেকজন সিরিয়াল এইভাবে চাপাইয়া চাপাইয়া ঘুম পাতানোর পর ওই মাদারটি একজনের চাপ দেয়, এই মাদারটি একজনের চাপ দেয়, প্রায় গল্লিরের ভিতরে 100 জন লোক এক সিরিয়ালে চাপাই একদম চ্যাপটা করলে শ্বাস বন্ধ হয়ে যায়। তখন আমি পাল মেরে উঠে গেছি পাইলের থেকে। তখন আমার রাইডার ছিল লেকুত কুরের নাম একটা লোক ছিল, আর বাড়ি আসছিল আপনার কোমলগঞ্জ, ছিল আপনার মাটার কেসের আসামি, হইল রাইডার, এবারে নেতৃত্ব দেয় সিভিল, মানে কয়েকদিন আর সাজা হয় না, হাজতি পুরাতন আসামি, প্রশাসনের মাধ্যমে এনে কাজ করে, টাকা জাল হইব 50% প্রশাসন দিব 50% হাঁকাইব, এই সিস্টেম। লেখত আমার কয়ে উঠলে কে লিগা, আমি কই আমি এখানে ঘুমাইতে পারবো না, আমি তো মারা যাইব। তখন লেখত আমার মা বাপ মা তুল্লা গালি দিচ্ছে, ঘুমাইবে না কেন, এটা কি তোর এই বাপের জায়গা না, পাইছিস নাকি, তোর বাপের বাড়ি, যেভাবে ঘুমাইতে দিই এভাবে ঘুমাইতে হবে, আর নাহলে টাকা দিতে হইব। তখন যখন আমার গালি দিয়েছে আমি সহ্য করতে পারিনি, তখন লেখত্রে আমি ওইটা একটা মানে ঘুমের থেকে ওইটাই আমি একটা বস্কিন মারা দিছি কারাগারের ভিতরে। মারার পরই পুলিশ ফালিশ আইসে সবটাই জমজমা রইছে, তখন হ্যাঁ কমল রয়েছে আমার জেলখানার যে কমল গুলা, হ্যাঁ কমলদার পেশায় আমার মারবো, কমলদার মাঝে ডিউটি পুলিশ আইসে কিছে এই উলিমালি শোনা যেতেছে, তখন হ্যাঁ বলল এইভাবে পুলিশ আমার জিগাইছে, তুমি কি করছো, আমি এইভাবে আমার গালি দিব কেন, আর এইভাবে আমি শ্বাস বন্ধ হয়ে মারা যাবো, এইভাবে এত কষ্ট কেমনে ঘুমাবো, এর লেগে আমার গালি দিছে আমি মারছি। পরের দিন আমার ক্যাশ টেবিল করছে, ক্যাশ টেবিল করছে আপনার প্রথমে জেলার ক্যাশ টেবিল হয়েছে, জেলার ক্যাশ টেবিল হওয়ার পরে জেলারে অনেক পিটন দিছে আমার, কেন হাগর কাছে তো অনেক টাকা পয়সা খায়, আমার কাছে টাকা পয়সা পায় নাই, পাইলে তো হেব পাইতো, যে আমার গাছের লোকে বাইন দেয়া মানে অনেক মার দিছে, মার দেওয়ার পরে আবার সুপারেন্টেন্ট ক্যাশ টেবিল করছে, ক্যাশ টেবিল করে আমার দিল আপনার এক সপ্তাহ ডান্ডাবিড়ি।
আপনাকে কোন জেলখানায় রাখা হয়েছিল?
মৌলভীবাজার জেলখানা। তখন জেলে আমার এক সপ্তাহ ডান্ডাবিড়ি দিল, ডান্ডাবিড়ি আমার ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে দিল 4 নম্বর ওয়ার্ডে, থাকতে 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 হঠাৎ মানে প্রায় 1 মাস চলে গেছে। পরে আমি একজন লোক পাইছি আমার পরিচিত আমার এলাকার, একজন উস্তাদ পাইছি, একজন মিয়া সাহেব পাইছি, মিয়া সাহেব জেলখানার যারা ডিউটি করে ওয়ালে মানে আসামি যাতে বাঁকতে না পারে তারা মিয়া সাহেব বলে, আর এমনি যারা গন্তি মিলায় তারা জমাদার, জমাদার পাইছি, মিয়া সাহেব পাইছি। তখন পরিচয় হওয়ার পরে বিস্তারিত ওনারা ব্যাঙ্গা করলাম, বললাম এমনি এমনি উনি আমার বাপ মা সবাই চিনি, চিনার পরে বললো আচ্ছা ঠিক আছে কয়রা দিন কষ্ট করার পরে আমি তোর সবকিছু আমি ঠিক করে দিতেছি, আমার এখন তো রাত্রে ডিউটি কিছু বলতে পারি না, দিনে ডিউটি পড়লে তোরা আমি একটা সেটিং করে দেওয়া যাবো। তো মোটামুটি 1.5 মাস গেছে, যাওয়ার পর ওনারা দিনও ডিউটি পড়ছে দিনে আইসছে।
আপনি যে এই 1.5 মাস জেলে থাকলেন, ওই সময় সেখানকার পরিবেশ এবং আপনার খাওয়া দাওয়া আসলে সেই বিষয়টা একটু আপনি বলবেন।
জেলখানার খাওয়া আপনার খাওয়ার লোকের সকালে একটা রুটি দিত 20 গ্রামের মতন রুটি, ডাইল দিয়ে গুড় দিত, একটা রুটি আর গুড়, আর কোর্টে যারা সকালে যাইত তাদেরকে দিত 2টা করে রুটি আর আপনার গুড় দিত, অনেকে ভাত তো দিত ডাইলও দিত, যে যেটা পছন্দ করে এরকম খাবার চলতেছে। তখন খাইতেছি চলতেছি দিন যেতেছে, প্রায় 1.5 মাস পরে আপনার জমাদার আইলো, উস্তাদ ভিতরে ডিউটি দিনের পরছে, পরে আমরা জিজ্ঞাসা সবকিছু মাতলাম, মাতার পরে যে ওয়ার্ডে থাকি এই ওয়ার্ডের রাইটার এবং ম্যাট্রে বইলে গেছে ছেলেটা আমার এলাকার, ছেলেটাকে তোরা একটু খেয়াল টাল রাখিস ছেলেটা যাতে কোনো অসুবিধা না হয়। কারণ তো মনে হয় আপনার পাইলের খানে যারা আইডি আছে, যারা ভিআইপি আছে, ভিআইপি বলতে কি আপনার টাকা আছে ভালো জিনিস কই, যারা চৌকায় কাজ করে তারা আপনি টাকা দিলে আপনি ভালো খাবার এনে দিব, ভালো খাবার কি আলাদা, তারা বোনা টোনা খায়, মাংস হইলে তারা স্পেশাল ভাবে খায়, মাছ হইলে স্পেশাল ভাবে খায়, আর পাইলে যারা গরিব লোক আছে তারা রুটি পাইতে সে রুটি এমনি ডলা দিলে একদম বুসি পরে, শুধু বালুর মতন বুসছে একদম পাউটাও গা হয়ে যায় এই বুসি গুলায়। তখন এভাবে খাওয়া দাওয়া করতেছি, হঠাৎ করে একদিন একটা কই দি, জেলখানায় কিন্তু খারাপ কাজ বেশি চলে।
মানে কিরকম খারাপ কাজ?
কিরম মানে ছেলেরা ছেলেরার উপরে নির্যাতন করে, শুক্রাবাজি করে, এটা জেলের ভাষায় বলে শুক্রাবাজি। ছেলে একটা মানে আমার বলতেছে জাহাঙ্গীর কই দিছিল সাজার আসামি, টিপকলে সকালে মুখ ধুইতেছি, মুখ ধোয়ার সময় আমার ধাক্কা মারা দিছে মুখ দিয়ে, আমার হাই মানে গালি দেই এইদিকে সর, আমি বললাম কি এদিকে আপনিও মুখ ধুইবেন আমিও তো মুখ ধুবো, কই দেখি তোর বাপের জায়গা নেই তুই মুখ দিতে এভাবে জমিদার হয়ে গেল, জমিদার মানে এইভাবে গালি দিচ্ছে, আমি বললাম আমি জমিদার না কি তুই জমিদার। তখন এই কথা তোর লাগছে আমার হাতের মধ্যে হেরাতে প্লাস্টিকের একটা মুখ ছিল, মুখটা আমার ভারী মারছে, ভারী মারতে আমিও নগদে মানে হেরে মাই শুরু করছি, মাই শুরু করার পরে জমাদার আইলো, এর নাম হলো মনির জমাদার, আইসা বললো কি সে হ্যাঁ জিজ্ঞেস করলো, আমার জিজ্ঞেস করলো। তারপর দা আমার এই নিয়ে আবার পিটাইলো, এই মনির জমাদারে এত মোটা গোল্লা দেয় গাছ আছে, গাছের ভিতর আমার আঞ্জামের দর, আঞ্জামের দুজনে দুই হাত তো এমনি গাছের লগে আমার বুলেটে টানা এমনি দাঁড়িয়ে দূরে রাখছে, বাইরেছে, বাইরে আনির পরে আবার কেস টেবিল করছে, কেস টেবিল করে আমার মাফ করে দিছে, কোন পানিশমেন্ট দেয় নাই, কিন্তু আমি নির্দোষ, কিন্তু প্রশাসন এর সাপোর্টে কাজ করছে, এতে কই দিয়ে আসে আমি, আর আমি নতুন গেছি, দুই তিন মাসের ভিতরে কয়েকটা ঘটনা ঘটে গেছে, আমি এগুলো সহ্য করতে পারিনি। তারপরে এখানে থাকতে থাকতে প্রায় ছয় সাত মাস পরেই জেলটা চেঞ্জ করা হইল, নতুন জেলখানা মুলিবাজার জেলেই নতুন একটা জেল বানানো হইল, আর মুকাম বাজার এই নতুন জেলখানা সব আসামের এখান থেকে এখানে নিয়ে এল, পুরান জেল থেকে নতুন জেলে নিয়ে আসলো। এই যে আমার এলাকার উস্তাদ পরিচিত, উনি আমারে রাইকা নিল, রাইকানে কইল এখন তোর নতুন জেলখানায় আইসস, জেলখানার হাববাব কিছু বুঝছস, এখন কি করবি, তুই কি একটা ওয়ার্ডের দায়িত্ব দিলে চালাইতে পারবে? আমি বললাম হ্যাঁ ইনশাল্লাহ আমি পারমো উস্তাদ, দেন আপনি দায়িত্ব তাহলে আমি পারমো। আমার কোন দেখা সাক্ষাৎ দেয় না, দেখা সাক্ষাৎ গেল টাকা পয়সা দেওয়ার মতন কোন ক্ষমতা আমার ফ্যামিলির নাই, যাই টুকটাক নেয় কোর্টে দেয়, উকিললে মরিললে দেয়, এই তখন আমি ওয়ার্ডের আমার একটা দায়িত্ব দিল, দায়িত্ব দেওয়ার পরে আমি যে রাইটার হিসাবে দায়িত্ব পালন করতেছি, আসামি আনতেছি, সকালে কেস টেবিল করার পরে আসামি দুই চারজন আমার ওয়ার্ডে কাইটিয়া দেয়, ভালো আসামি টাকাটুকা কিছু লইলে, সিগারেট টাকাটা খুব কম, সিগারেট লইলে পরে এগরে কিছু দেয়, আমি কিছু গাই, এটা দেয় আমি মানে চলতেছি, অস্তে ধীরে চলতেছি। তখন সুপারেন্টেন্ট একটা এলো, খুবই খারাপ, খারাপ না ওনারা খারাপ পড়লে রেয়া দুই বেব, ভালো সুপারেন্টেন্ট, উনি কোনো ঘুষ খায় না, খারাগারের কোনো টাকা উনি খায় না, তো হাইদুল ইসলাম সুপারেন্টেন্ট ওনার নাম, উনি আসলো, আসার পরে সব চেক টেক দিছে, দেখছে কে কিরম আছে না আছে, টাকা পয়সা দুর্নীতি, জেলখানার ভিতরে কোনো দুর্নীতি হয়নি, মানে এগুলো তাই না তত্ত্ব লয় কালি, প্রতিদিন হটা ওয়াটে ওদিন ফাইল হবে, ফাইল হলে পরে এই সময় যার যার বিছনা পড়ত, দুইটা করে কোমল, একটা তাল, একটা বাটি, আর হাতে একটা স্টিকার নিয়ে বসে থাকত ফাইলের ভিতরে, তারা জিগায় যার যার সমস্যা বললে, কেউ উকিলের লেগে নালিশ করে, কেউ খাওয়ার লেগে নালিশ করে, কেউ অসুস্থ লেগে নালিশ করে, বিভিন্ন ঝামেলা, এদের নালিশ টালিশ করে এইভাবে চলতেই আছে ধারাবাহিক। এখন আমার তো মনে হলেন জামিন হইতেছে না, মা বাপের টুকটাক যাই দিতেছে, কোনো জামিন করানোর কোনো লাইন নেই, ২৪ এক লাস আমি কোনো লাইন হইতেছে না, এই চলতেছে এই জেলখানার ভিতরে রামধুম চলতেছে। তারপরে হঠাৎ করে একজন নেতা গেল, সবাই চিনে, সেই গেল জেলখানায়, উনি র্যাবের অর্স খাইরে নিছিল, উনি নেতৃত্ব মানে গ্রুপিংটা জেলখানার ভিতরে কিন্তু হয় না, চার পাঁচজনে একত্রিত হইলেই বিপদ আয়া পড়ে, মায়ের দেয় প্রশাসনে, তো উনি মনে হন উল্টা পাল্টা বক্তৃতা দেয়, মানে উনি গায়ের জুড়ে বাইরের জুড় ভিতরে দেখায়, ওনার লগে আমার একটু বাইরে গেল, আমি বললাম এগুলো তো আপনার হইব না, এগুলো তো আপনার বাইরে যোগ তো পার না, এটা হইল ভিতর জেলখানা, এখানে হইল আমি আমার, আমরা কইলে এখানে বিপদ, এইভাবে আমরাও সবাই চলতে হইব, আমি আমার হইয়া যার যার মন মতে, আপনি তো জোর করে একজন এখন আবাদত করতো করব না, জোর করে একজন এখন খাইতো খাইব না, এর মনে চাইলে খাইব না, লেহার দায়িত্ব নীরবে, ময়লার ডাস্টবিন আছে ডাস্টবিনে পালাই দিব, আপনি এত ইয়ে করলে পরে ওই চলবো না, এটা নিয়ে হেল আমার বার্গেনিং শুরু হয়ে গেছে। এখন সুপারেন্টেন্ডের ফাইল, সুপারেন্টেন্ডের সবাইছে কি কারো কোনো সমস্যা, আমি বললাম স্যার যে সমস্যা আছে, কি সমস্যা, ওই যে উনি যে লোকটা উনি স্যার এই অনেক রাব ব্যবহার করে, গালাগালি করে, মানুষে অনেক কিছু করে, ওনার জ্বালা যন্ত্রণা মানে রাত্রে ঘুমাইতে পারি না, সবাই যে গেল কি বলছে ছেলে, এটা কি ঠিক, সবাই কইল হ্যাঁ, যখন তখনও এটা নগদে ঠান্ডা বেড়ি লাগাইয়া ছেলে বুড়ে দিল জেলখানার পানিশমেন্ট। তারপরে আবার আমার লগে এখান থেকে আবার গিরিঙ্গি করছে, আমার এই কয়েকটা লাগাইছে, তো যা লাগে মনে হলেন জেলখানার ভিতরে তো সিম রাইটার হলো মেইন, সিম রাইটার, সিও ম্যাট এগুলো হইল মেইন, সিম রাইটারটা ছিল কুতুবপুরে কুলাউরা থানার একজন সিম রাইটার ছিল, ওরা জানে কি বলছে, তখন হ্যাঁ আন্দু সান্দু আমার মানে পুট আপ করে দিছে,
পুট আপ মানে,
পুট আপ মানে আমি কোনো অপরাধ করলে সকালে কেস টেবিলে হাজির করা হয়, মানে সুপারেন্টেন্ট জেলার সামনে, মানে এটা জেলখানার একটা বিচারের প্রতিষ্ঠান, এই জায়গায় পুট আপ করছে, পুট আপ করার পর আমার নামে মিথ্যা কথাবার্তা উঠাই, আমি জুয়া খেলি, আমি এটা করি, আমি পোলাইন তেল খারাপ কাজ করি, মানে বিভিন্ন ধরনের দিয়ে আমার একটা বিপদে, তখন আমার এখানে আবার মায়ের পিট খাইছি, এখানে খাইয়া আমার সেলের ভিতরে দেওয়া দিল, ছোট্ট একটা রুম, রুমটা আপনার এটা দুইটা এতটুকু অর্ধেক হইব, এতটুক রুমের ভিতরে আপনার বাথরুম গোসলখানার শুদ্ধ এখানে থাকতে হবে, খাইতে হবে, ২৪ ঘন্টা দরজা লাগানো, মানে লক আপ লাগানো থাকবে, তালা মারা, এটার বাইরে বাইরে নিয়ে যাবো না, আলো বাতাস লাগে না, এখানে আমার পানিশমেন্ট দিল এক সপ্তাহ, বাস আমি এখান থেকে আবার আইলাম বাইরে এক সপ্তাহ এই পানিশমেন্ট কাইডে, এখন ওয়াটে ওয়াটে থাকি, রাইডের মেডির সব শেষ গেছে গা, এই চলতেছি। এখন তো মা বাপের তো কোনো জামিনও করাইতে পারে না, টাকা পয়সাও নাই, বিভিন্ন ঝামেলা। তখনই যে নির্বাচন হইল, পরে আপনার তখন সরকারের রাষ্ট্রপতি ঘোষণা দিল পাঁচ বছর এবং পাঁচ বছর উপরে যারা আছে তারা 90 দিনের ভিতরে জামিন দেওয়া হোক, আর না হলে তারা বিচার করা হোক মামলার। তখন ওই কি করে আমার তো এই টাইমের ভিতরে তো আমার সাক্ষী মাক্ষী কিছুই হয় নাই। তখন আমি আদালতের মধ্যে গেছি, আমার উকিল ছিল একজন, আমার উকিল ছিল মিন্টু সাহ, বড়ি ছিল রশিদ। তখন আমার উকিল লন্ডনে গেছে গা কি পরীক্ষার জন্য, আমার উকিল নেই। তখন আমার অন্য একটা উকিল আসছিল, দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমি আদালতে উঠছি, উঠার পরে আদালত থেকে আমি পারমিশন নিয়ে আমার কিছু কথা আমি বলছি, বলার পরে আল্লাহর রহমতে আমার আদালতে জামিন দিচ্ছে, আমার নিজের কথা শুই না। এতদিন আমার কাস্টডি প্রায় 5 বছর 7 মাস 13 দিনের মতন হইব, এর ভিতরে একটু কম বেশ হইব কিনা জানি না, তবে 5 বছরের অনেক উপরে।
মানে আপনি বিচার ছাড়াই 5 বছর জেলখানায় কাটালেন?
জি, কোনো বিচার হয় নাই।
প্রিয় শ্রোতা, আমরা এখানে ছোট্ট আরো একটা বিরতি নিচ্ছি। শাওন 5 বছরের বেশি জেলে কাটিয়ে ফেলেছেন। আপনারা অনেকেই শাওনকে গালমন্দ করছেন, কিন্তু মনে রাখতে হবে প্রিয় শ্রোতা, শাওন কিন্তু তার ভুল বুঝতে পেরে আজ এখানে এই জেবিএসবির মঞ্চে এসেছেন। এর জন্য যে তার মতো ভুল বা অপরাধ কেউ কখনো না করে এবং আপনাকে সচেতন করাই তার উদ্দেশ্য। তবে এখানেই শেষ নয়, জেল থেকে বের হয়ে শাওনের জীবন কোন দিকে মন নিয়েছে সেটা জানব 4 মিনিট বিরতির পর।
Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself.
প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব বইটি আপনি এখন সংগ্রহ করতে পারেন ঘরে বসেই। বইটি বাজারে চলে এসেছে এবং যারা প্রি অর্ডার দিয়েছিলেন, কিন্তু অনেকেই সংগ্রহ করেননি বা ভুলেও গিয়েছেন, কারণ অনেক আগে থেকে আমরা বিষয়টা রেডিওতে বলছিলাম, তাদের সবার জন্য বলছি খুব অল্প সংখ্যক বই বাজারে আছে। যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি rokomari.com এর নাম্বার 16297 এই নাম্বারে, 162 97 এই নাম্বারে। বইটির বাজার মূল্য মাত্র 200 টাকা।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সর্ড, রিচার্জ ইওরসেলফ।
আবারও ফিরে এলাম, সবাইকে আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মঞ্চে। মাসের শেষ রোববার আনসেন্সর্ড এপিসোডে আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজে বাপ্পি এবং আমার সাথে আজ অপ্রিয় সত্যের মুখোমুখি হয়েছেন শাওন। শাওন, আপনি 5 বছর পর জেল থেকে বের হলেন, তারপর কি হল?
5 বছর পরে আপনার আমার জামিন হইল, বেরিয়ে আসলাম। ভিতরে থাকা অবস্থায় অনেক কারাগারের ভিতরে অনেক বন্ধু বান্ধবের লোক পরিচয় হইল, খারাপ বালা মিলাইয়া কিছু বন্ধু বান্ধবের লোক যোগাযোগ করলাম, মানে খারাপ টাইপের কিছু বন্ধু বান্ধবের লোক যোগাযোগ করলাম, কারাগারের বন্ধু বান্ধব।
আচ্ছা, আপনি সেই সময় কেন খারাপ বন্ধুদের সাথে যোগাযোগ করলেন?
এই যে মানে লোভে পড়া।
আচ্ছা আচ্ছা,
মানে কেমনে অর্থ আন্যা মানে এগুলো সমাধান করা যাবে।
আচ্ছা,
লুয়ে পড়ে গেছি গা, ভিতরে থাকতে থাকতে মানে মনটা অন্যরকম হয়ে গেছে, ফ্যামিলি যায় না, এই আর কি, মানে কিভাবে টাকা রুজি করতে হবে আর কি, এই চিন্তা ভাবনা করে আর কি। তখন এই বন্ধু বান্ধবের নাম্বার টাম্বার এডি ম্যানেজ করলাম, ওনার লগে যোগাযোগ করলাম ফোনে। একদিন আমার এক বন্ধু বলল, আজকে অমুক জায়গায় কাজ করতে যাবো। আমি বললাম, কি কাজ? কয়ে ডাকাতি করতে যাবো। ডাকাতি করতে যাবো? আমি বললাম, কি ধরনের বাড়ি কর বা কি আসে পেশে? কইল কি, অনেক টাকাওয়ালা আমেরিকান এনে যাবো, তুমি কি আসবা? আমি কইলাম, ঠিক আছে আমি আসবো। কইতে চলে আসছো সন্ধ্যা 7টা-8টার দিকে, আমরা একটা ঠিকানা দিল কুলাউরা। বলল, তুমি কুলাউরা চলে আসছো, আইসে আমরা ফোন দিলে আমরা এখানে একত্রিত হইয়া আমরা যেদিকে যাই যাবো। তখন আমি প্রায় 8টার দিকে কুলাউরা চলে আসি, আসার পরে প্রায় 9 জন আমরা একত্রিত হই। হওয়ার পরে একটা মাইকও লইছে, লওয়ার পরে আমরা এক জায়গায় গেছি, প্রথম খারাপ কাজে লিপ্ত হই। যাওয়ার পরে মানে যে বাড়ি যাইব এই বাড়ির ভিতরে আপনার দারোয়ান আছে এবং কি কেউ নাই বাড়িতে, সবাই আবার চলে গেছে, আমেরিকা আবার চলে গেছে কাইলা বাড়ি, গাড়ি নিয়ে গেছে আরেক জায়গায়। এখান থেকে পিড়ে 9 জন মানুষ, হাতের ভিতরে লম্বা লম্বা রান্দা, আপনার কাটার, কাটারের লোক আপনার যে পল্লী বিদ্যুতের তার কাটে, এগুলো কাটার, এগুলোতে তালা কাটা যায়। আর আপনার এই যে অস্ত্র আসিল, পাইপ গান অস্ত্র আসিল, আরেকটা রাত হাতের বানানো অস্ত্র, মানে হেরাইলে এগুলোর মামলা খাইয়া ভিতরে গেছি। আমি তো এগুলো যাইও না, এগুলো চিনো না, ভিতরে এগুলো পরিচয় হওয়ার পরে এগুলো সরাসরি মানে জিনিসটাকে আমি দেখতাম। তখন আতে 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 আইতেছি, তখন একটা বাড়ি তারা চোখে পড়লো, কইলে এই বাড়িটার কাজ করুন, ফর্মা আছে কিন্তু তারা কোন বাড়ির কে আছে না আছে ডাকাইতির ফর্মা আছে। তাহলে এই বাড়ির মধ্যে কি পাইবা? কই বাড়ি সৌদি বেড়া ইমামতি করে একটা মসজিদে, অনেক টাকা পয়সা আছে। তখন গেছে, গিয়া গেটের গ্রিলের ভিতরে তালা মারা, তালা মারা, তালা কাটছে এই কাটার দেয়া, একজনের কামদের মাঝে রাখছে, আমি একটা দাউলে হারি শুধু খাড়ে রয়েছি, দুজনে কাজ করতেছে, আর ছয় সাতজন যার যার মতো প্রস্তুত নিয়ে খাড়ে রয়েছে, তো কেউ আসে তাইলে আক্রমণ করার লাগে, শব্দ ভাই তো কেউ আসে, দাঁড়াই রয়েছে তখন একটা খামদের উপরে বর দিছে, কাটারটা তালার মধ্যে লাগাই চাপ দিচ্ছে, ঘাট ঘুরে কাইটে গেছে তালাটা, কাইটটা ভিতরে ঢুকছে, ঢুকার পরে দরজা তো বন্ধ, আপনার ডিপ দরজা, তখন দরজা তো ডাক দিলে হইব না, ডাক দিলে ফোন করে দিব, তখন কি করছে যে নিপ আছে লোয়াদা বানানো, যেটা রাজমিস্ত্রি কাঠের থেকে লোয়া উড়ায়, যেটা বলা হয় নিপ, মানে ডাকাতির বাসায় আর কি, নিপ দেয় দুটা নিপ দেয় কেজা দেয়, প্রথম একটা দরজা ভাঙ্গ হইল, সবাই দূর দূরে ভিতরে ঢুকে গেলাম, ঢুকে একটা রুমে দা ঢুকে সবটি রুম বেরিয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে একটা সবাই রে বান্ধা হয়ে গেছে অলরেডি, একটা মহিলা পাকে দুইটা দৌড় দিয়েছে, চিৎকার করছে, চিৎকার করছে হালকা পাতলা কি, তখন আমরা যখন ভিতরে ঢুকছি, ঢুকার পরে মনে হয় একটু আল্লাহ ছেলা শুরু হয়েছে, তখন একজন রে আহত করা হয়েছে, আহত বলতে গিয়ে একজন রে কূপ দিছি, মানে সবাই থাইমে গেছে,
আপনি কূপ দিলেন,
আমি দিছি কূপ, কূপ দিছি পরেই সবাই থাইমে গেছে রক্ত দিকে, হঠাৎ করে দেখা গেছে একটা মহিলা মেয়ে মনে বয়স 17-18 হইব, ওইটা দৌড় দিছি পিছন দিকে বাথরুমে তো বাইরে হাগ করে, তখন আমি ধরে আমি ধরে আনলাম, চিক করে দিও না কিছু হইব না, আমরা আর সেও পাবে পড়ে, শুধু তোমাদের কোনো অর্থ নিয়ে যাইব, তোমাদের ইজ্জত নেব না, এটা লেগে আমরা আসছি, হ্যাঁ ধরে নিয়ে আবার হেরে বানলাম, বাইন্ডে বাথরুমের ভিতরে সবটিও বন্ধ করে দিলাম, তাই যার যার মতো করে লইছে সবাই, একখানো সবগুলো করা হয়েছে, করাইয়া এখন আবার এখান থেকে কাজ শেষ, সবাই বাইরে পড়ছি, বাইরে হওয়ার পর আপনার পজরের আজান দিতেছে, সবাই গাড়িতে উঠবো, ফোন দিচ্ছে গাড়িতে গেছে, আপনি আমরা এখানে গাড়ি মনে হন আপনার 10 নম্বরে আছে, ফোন দেওয়ার পর এখান থেকে আসবো গাড়িটা, ফোন দিচ্ছি গাড়িটা আসতেছে, দেখে হঠাৎ করে এক মুসল্লি নামাজ পড়বার আসতেছে, আজান শুই না, হ্যাঁ দিকে এখন তো আমরা রাতে তো অবস্থা খারাপ, পাতের মধ্যে দাউ দু দেখা যায় রান্দামান্দা, দেখে চিক করে দিতে সব দেয় এবং তোমার মাঝে সবটি মিলে এটা দৌড়ানি দিছি, একটা ডেনে পড়ে গেছে, পরে তোমার মাঝে গাড়ি আইসে আমরা শুয়ে লেগেছি গাড়িতে, গেছি ডাইরেক্ট সিলেট টাউনে, টাউনে গিয়ে আপনার দরগার গেট গিয়ে একটা রুম নিছি বোর্ডিং এ, নিয়ে এখানে ফ্রেশ ট্রেশ হইলাম, সবাই ওই গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, পরে যার যার মতন ঘুমাম, কি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে এগুলা কোনো কিছু দেখা হয় নাই, একজনের তো জমা আছে, ওই যার কাছে মেশিনটা আছে এর কাছে জমা, মানে যে এটার দলের নেতৃত্ব দেয়, তখন ঘুমের থেকে উঠছি, ওইটা দিকে মানে দুইজন লোক আছি আমি, আর দুইজন লোক আছে তিনজন, এছাড়া আর ছয়জন নেই, 9 জনের ভিতরে,
মানে যে আপনাদের লিডার মানে সেও নেই,
না তখন ঘুমের থেকে উঠছি, ওইটার দিকে মানে 6 জন নাই, আমরা 3 জন, কি অবস্থা, ফোন দেই আর ফোন বন্ধ, যারে ফোন দেয় হের ফোনই বন্ধ, কি করব, আমরা 3 জন অনেক কষ্টের বিনিময়ে এখান থেকে আমরা এলাম চিলেট কদমতলি রেল স্টেশনে, আইসে আমরা ট্রেনে উঠিলাম, উঠতে আমরা শ্রীমঙ্গলে আসি, আইয়া মানে আমরা চিন্তা করি এত কষ্ট করলাম এত ইয়ে করলাম, কিন্তু এর বিনিময় পাইলাম কি, কিচ্ছুই পাইলাম না, তো ওনার তো কিগুলার ভিতরে ইটের মধ্যে এর লোকের যাওয়া ওই ঠিক হয়েছিল, তখন হেরাই দুজনে আমার লোকের যে দুজন, এই দুজনে আমার দোষে, কইতেছে তুই মনে কিছু লয়ে লইছস এগোর কাছ থেকে, এলে তোরা তোরে দেয়া গেছে, আমি তোরা সাথে আমি আইছি, তোরা আমার চেক কর, এখন পর্যন্ত তোরা সাথে আমি আছি, চেক কর দেখ আমি কিছু আনছি নি, তখন পাইনি, তখন তারা দুজন বুঝে গেছে গা, এরপরের দিন পেপারও দেখা যায় আপনার 18 বাড়ির শূন্য 5 লাখ টাকা অনেক কিছু নেওয়া হয়েছে, এরকম আমরা কিছু পাইনি, তখন আমি চিন্তা করলাম দল এইটা করলো, তখন আমার নিজের মাথার ভিতরে আইলো আমি একটা দল গঠন করবো, জীবনের কিছু করতে হলে দল গঠন করবো, তখন আমি প্রায় 27-28 জন পোলাপন নিয়ে আমি একটা গ্রুপিং শুরু করলাম,
আপনি নিজেই দল বানালেন,
শুরু করছি, শুরু করার পরে আমি প্রথম একটা অপারেশনে গেলাম, সাকসেস হইলাম না, ঘুরে আয় পড়ছি, কোন ধরনের কিছু হইল না, গেছি সাইড দেখছি খারাপ লোকজন আছে, তখন চলে আসছি, আসার পরে যার যার মতো করে যাইতেছে প্রায় 5 দিন পরে, হ্যাঁ তারা সবাই রাগে আরাম পণ দিছি, করছো মরছো যা যাইতেছে সব আমি ড্রেন পেন করে আমি দিতেছি, এর কাছ থেকে নেই দিতেছি, আরেকটা জায়গায় গেছি কাজ চালাইছি, কাজ চালাই আপনার কিছুই পাই নাই, শুধু পাইছি 2টা কানের রিং, আর এই দিকে বেচলাম আপনার 7,000 টাকা, পেয়েছি 7,000 টাকার থেকে যে কয়টা কোর্স হয়েছিল ইডি দিয়েছি, আর 3,000 টাকার মতন মনে হয়েছিল, আবার আমরা সবাই কোর্স করলাম, দে এখন আরেক জায়গায় যাবো অমুক দিন, মানে একটা ডেট দিছি 5-6 দিন পরে,
আপনি এই যে দল বানালেন তার মধ্যে কি ওই দুইজনও ছিল,
ওই যে দুজন আমার লোকে প্রথম ছিল এই দুজনও ছিল আমার লোকে, তখন ইটা এইটি বাদ দিছি, প্রথমেরটি বাদ দিয়ে দিছি, তখন 3 নম্বর কাজে আমি গেছি, আমার নিজের নেতৃত্বে 3 নম্বর কাজে গেছি, কমলগঞ্জ থানা এর বলে, কমলগঞ্জের 2 জন ছিল আমার লোকে, তারপরে কুলাউড়ার ছিল, শ্রীমঙ্গলের ছিল, এরম টুকটাক কয়েকজন লোক ছিল আমার লোকে, যাওয়ার পরে যে নিচে পণ দেয়া কবর দেয়া এত মনে নিয়ে অন্ত কাজ যাহান নিচে এখানে কাজ হইতেছে না, বিপদ হইতেইব সবাই আরো, মানে মরতে হইব কোনো কিছু করলে। তো আমরা আইটটা আবাদ শুরু করছি। তখন এর মাঝখানে একটা বাড়ি একা মনে হয় আপনার ইয়র বেড়া, যে পাতলা পাতলা বেড়া একটা দেনা ই কন্যা কি কয় পাতলা বেড়া সবকিছু বাড়তি ভিতর দেখা যায় এরকম। সেরা স্বামী স্ত্রী রাত্রে প্রায় একটা বাজে, তখন আমার মাঝখানে একটা লোক, সেই লোকটা বলতেছে কি কহি শালার পুতের এখন ধর্ম তুমি কে কহি হের বোর্ড অনেক সুন্দর, আমি একবার কইছ দ্বিতীয়বার আর কবি না, কইলে সমস্যা হইব আজ কি কস তেহার লগে মানে আমার পুরা তর্কা তুর্গেন লেগে আস, আমি তোরে মারি লিমু এডি করতে গেলে তোরে মারি লিমু, এ স্বামী স্ত্রী আছে তোর সমস্যা কি, তোর হেল্পের লোক যাবে তুই আইস সম্পদের লেগে সম্পদ নিবি ইজ্জতের লেগে তো আস নাই, কই তুই সিনস নি হে নি সে নি বিভিন্ন ধরনের আমার কথাবার্তি কইছে, দেয় আর আমার থামাইছে ভাই আপনি মাইতেন না আলার পুত্রে লুয়ে যেতেছি, দেয়া আডা ধরছি কমলগঞ্জ ব্রিজ আছে রেল লাইনের ব্রিজ গাঙ্গে নদীর উপরে দেখে গেছে, আমি হলাম হের নদীর তে লাট মেরে ফালাই দিই, রাহুল দা না ভাই না আলা মরি যুব আমি মরতো তুই এর মতন পাপিষ্ট লোক দরকার নাই, তে আমার অনেক হুমকি তামকি দিছে বা আর আবার যখন এই টাইম করতেছি তখন কিন্তু আমি এলাকায় থাকি আমার মা বাপ সহ শ্রীমঙ্গলে, তখন আমি চিন্তা করলাম এখান থেকে কই দুজু হেরে লেগায় ঢুকি তো আমার অনেক কিছু করবো বিপদে পালাই দিব, কাজকাম কিছু করিনি এর লোক রাগারাগি করছি কইরা দলমল সব শেষ, আমি কিছু বাবা কল আমি কেউ লোক কোনো কিছু নাই তোরা যার যার মতো করে চল, আমি আমার একলা যা পারি করবো কাজকাম করবো খাইবো এগুলো তার যাবো না, তিনবার মিশে গেল গা দ্বিতীয়তে এর লোকের তর্কা তর্ক হয়েছে মানে এর এলাকায় থাকি একটা দুর্ঘটনা ঘটে আমার বিপদে পালায় তখন হ্যাঁ আমার হঠাৎ করে পন্ডিত আছে যারা লোকের তর্কা তর্ক হয়েছিল নারীর প্রতি লিপ্ত ছিল পন্ডিতে কি দোস্ত তুমি একটু আইও একটু কাজ আছে, তুমি কে বেশি ইমার্জেন্সি কয় হ আইও গেছি, আমি যাওয়ার পরে আমার উপরে চলো তোমার একদিন এক জায়গায় যাব কই যাবেন কয় রাজঘাট করে একটা চা বাগান আছে রাজঘাট চা বাগানে যাব, গেছি চা বাগানে একটা চায়ের দোকানদার আপনার সর্বোচ্চ বেসা কেনে করলে ডেলি দুই তিন হাজার টাকা বেসা কেনে করে এই দোকানের ভিতরে ঢুকে গেছে চুরি, আমি বললাম তুমি এনে আইসো গেলিগা এটা রাত্রি তুমি কয় টাকা পাইবা আর কয় টাকা নিবা, ক যাই পাই তুমি শুধু ঢুকবা ঢুকার পরে হেরে তুমি অ্যাটেক করবা, গলার ভিতরে একটা দাও দিছে সেটা গলা ধরে রাখবা, আমি যা লওয়ার লইলাম, আমি লো কি করবা সুরের তো ধর্ম নেই এটা তো সবাই জানে তোমার তুমি তো চুরি করতে চুরি করবাই বাস হ্যাঁ করছে কইলে এটা আমি ধরে রাখছি যা যা আনার আইনে আর বাসাত গেছে গা, আবার রাত্রে আমি একটা বাজে হাইটে হাইটে মানে এই দশ টাকার আপনার চিঞ্জি বাড়া এতটুকু জায়গায় আমি বাগানের ভিতরে ভিতরে আমি হাইটে আইসি একা একা একটা ডেগা দেয় নাই ঠিক আছে, এখন কিছু মারছি না মারলে আমার একটা বিপদে পালাই দেবো ওই যে এখানে হুম পাইছিলাম মানে এগুলো করছে করার পর আরেকদিন আমার আরেকটা বন্ধুছে কিলাম কি হয়েছে কয় তোমার লোক দরকার আছে একটা জুয়েলার্স তোমার তো লোকজন আসেনি, আমি না আমার তো লোকজন নেই কয়েকটা জুয়েলার্স ডাকাতি গুণ, আমি কই না পারলে তুমি করো আমার কন্যা তোমার আই তুইব ভাই যা করছো এটা করি শেষ হয়তো আমরা সবাই ভালো হয়ে যুমুগা, আমি হই কোনা নয়টা হয়ে অমুক জায়গায় সিন্দুরখাল বাজারে আমি গেলাম, গিয়ে দেখি এটা করার মতো না আমি যাই,
কেন করার মতো না
এখানের ভিতরে মানুষ আছে এবং কি এখানে স্টিলের দরজা এগুলো বাংলে শব্দ হবে চতুর্দিকে পাবলিক বাইরে বেড়া পালাইব, তখন আমি চলে আইসি আর যার যার মতন ঘুরে গেছে গা আমি একা গেছি এবার একা চলে আইসি, আসার পরে এখন আমার এ পন্দে আমি আর পন যাই না পনে আমি আর যাই না, তখন হ্যাঁ আমার নামে এলাকার ভিতরে একটা গিরিঙ্গি শুরু করছে একজন লোকের লোক আমার নাম হলো চুরু হেরেগা কইছে শাওনে তোর লোক ঝগড়া করছে তোর বৌরত কইছে হুড়াই লইয়ে যাবো আর নাইলে তোর শ্রীমঙ্গল শহরও পাইলে হাত পা ভেঙে পালাইব, মানে হের রাত্রি বাঁচতে হইলে তুই আমার টেকা দিবি মানে হের রাত্রি কি নিচে একবার নিচে দশ হাজার একবার নিচে বললে পাঁচ হাজার পনেরো হাজার আর আমার নামে অনেক বদনাম গুয়া 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 এলাকার ভিতরে হারতেছে, তখন সবাই নিয়ে একটা যুক্তি করছে চেয়ারম্যান সুদ্দা কইছে হেরে পন্দে তুই আনবি আনার পর হয়তো সবাই মিলে এর মারিলাম আর নাহলে হেরা হাত পাও কাটিলাম, এই কথাটা আবার আমার একজন মিতা আছে আমার নামে নামে এই আমার বন্ধুটা এখন পর্যন্ত আমার লোক যোগাযোগ আছে সে আমার বলতেছে কয় ভাই তুমি এলাকায় আইবা না, আমি কে কিছে কয় এই বিষয়ে জিতু তো তোমার নিয়ে ষড়যন্ত্র করতেছে তোমার হয়তো মারিলে এইব সবাই নাহলে হাত পাও ভাঙবো মানে এই ধরনের বন্ধন ফেলাইতেছে, আমি বললাম আচ্ছা ভাই আমি আর আসবো না সমস্যা নেই, কয়েকদিন এই আলোচনা করার মনে এক সপ্তাহ পরে আমার পন দিছে পন দিছে কয় ভাই আপনি কই আমি কই আমি তো আসি সিলেটে কয় সিলেটে গেলি আমি গেছি আর একটা দরকারে কয় তুমি তাড়াতাড়ি শ্রীমঙ্গলে আও কোন দিন আইবা আমি হইলে আমি কালকে আম কয় ইমার্জেন্সি দরকার আছে, তখন আমি শ্রীমঙ্গলের পরের দিন আসছি আসার পর আইসি আর আমি পন দিছি কিন্তু আমি তো শ্রীমঙ্গলে আইসি কি দরকার কয়তো তুমি এক কাজ করো সন্ধ্যার সময় তুমি এই সিন্দুর হলে চলে আইব আমি বললাম কে কয় দরকার আছে অমুক কে হাজি জানি নাম অমুক হাজি সত্তর লাখ টাকার জায়গা বেচছে গোরাইনার টাকা তো হিসেবে আমি সবকিছু দেখছি এর এটা খাইলানি টাকা না আমি আমার তো টাকার দরকার নেই আর আমি তো বুঝে গেছি আমরা নিব লোক দেখাইয়া নেওয়া সমস্যা করবো, তখন আমি যাইনি। পনেরো রূপ্যে লাস্ট টাইম গুলো আমার কাছে টাকা নাই, তুমি একটা সিএনজি ভাড়া নিয়ে আসো, তোমার আমি টাকা আমি ভাড়া দিয়ে দিন। আমি না ভাই সম্ভব, তুমি আসো আমি যাব না। তখন কয় আমি আসলে তুমি আসবো, বলে হাও আমার হিসাব হাইলে আর আমি বিদায় দিয়ে দিব। কয় কোন জায়গায় এমন, আমি তুমি সিন্ধুরগড় নোটে আসো, আইসে আমার ফোন দিও যে হ্যাঁ আইসি। আবার পরে আমি বাসার ভিতরে আইসি, এই আমার ফোন দিতেছে, তখন আমি বাসার থেকে এত বড় একটা সুরি লইতে চাইছি, আমার মা আমার এটা নিতে দেয় নাই। কয় না এটা নিষ্কি কি করবি, কাম আছে। কয় সম্ভব, তুই এটা নিতে পারবি না, তুই জানে রাইকা দিস আমার মা আমার হাত থেকে, তুই আমি আয়া করছি। দেড় ফোন দিলাম কই, কয়বার আমি স্টেশনে বই আসি, আমি আইসি। হ্যাঁ দেখা হইলাম, কি আসো বিষয়? কয়বাই এই আজি 70 লাখ টাকার জায়গা দিচ্ছে, এই টাকাটা আনতে হইব। আমি তখন কি করা, কয় তুমি যাইতে হইব, গেলে পরে দেখা করার করা লাগবে, যাই পড়ি কেন। আমি বললাম তখন তো আমার হাতে সময় আছে, যামু তবে এখানে আমার হাতে একটা কাজ আছে, এটা তোমার দেখতে হইব, এটা কিন্তু এটা বড় কাজ, তোমার পছন্দ হইব না। কোন জায়গায়? আমি বললাম ওই যে আহাদ এমপির বাড়ির সামনে, মানে আমি কোথার কই এর বাগানের দিকে লিয়ে যেতেছি। বলি এটা দিকে আমরা এদিকে যাবি, তার মনে খুশি আমার নেওয়ার কাম করবো, এটা তো আমি এর আগে বুঝে লেগেছি। বাস লিয়ে গেছি, বাগানের ভিতরে ঢুকতেছি, আমার কই লিয়ে যাও, আমি ওই যে সামনে 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 কইতে 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 এর গাঙ্গের পারে নিয়ে গেছি, একদম বাগানের মাঝখানে একটা টিল্লার উপরে গাঙ্গ পাইরিয়া। এখানে আপনার বিটিআর এর ক্যাম্প আছে, ক্যাম্পের পিছনে। এখানে নিচে নেওয়ার পরে আমি হের আগে টিল্লারের উপরে উঠে গেছি, ওঠার পরে আপনার টিল্লার থেকে চা গাছের মধ্যে দৈরা শরীর, এখন তো শরীর নষ্ট হয়ে গেছে, যতটুকু স্পিড আছিল শরীর এইখান থেকে লাত মেরে নিচে পালাইছি।
ও মাই গড,
প্রায় 3-4 তলা তো হবে, নিচে তো মানে পড়তে পড়ে ইয়ে।
যখন ও পড়ে গেল তখন কি ও আহত, মানে সেই মুহূর্তে আসলে কি অবস্থা ছিল তার?
আহত মানে পড়ে একদম লেজে মুয়ে আমার দিকে গেছে, কি হয়েছে দোস্ত, আমি কি করলাম, তুই আমার এটা করতেছস? আমি বললাম খ তুই আমার নামে কি কি করছস, অমুক রাত চুরগেরাতে টেয়া খাইছস? হ দোস্ত আমি খাইছি, কেলিগা খাইছস, তোর বয়তে হাইয়া কে আমি কি করতাম কিছু কইছিলাম চুরুকের ব্যাপারে? কয় না, আমি কি বুলুর দোকানে গিয়ে আমি ডাকাতি করতে গেছিলাম না তুই নিছিলি? কয় আমি নিছিলাম, তাই আমার নামে বন্ধম সরাইলি? কয় দোস্ত আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আমি বললাম মাফ করবো, আবার ওই যে তুই চেয়ারম্যান টেয়ারম্যান সবাই নিয়ে আলোচনা করলি, আমার এনে মারি লেবি অথবা হাত পা ভাঙবি, এটা এই ষড়যন্ত্র করছিস কে লিগে? কয় দোস্ত আমার ভুল হয়ে গেছে, আমার তুই জীবন ভিক্ষা দে, আমি তোর ভিক্ষা দেওয়া জীবন আর। এরপর ওই মনে হরেন এনের ভিতরে একটা গুষি দিছি, একটা গুষিতে মন কাইতে পড়ে গেছে এই তাল লটার ভিতরে, এ কিন্তু আমার চেয়ে একটু খাটো ছিল, তখন একটা গুষি দিছি দেওয়ন ওই মানে এক গুষিতে মন লেজ হয়ে পড়ে গেছে। পড়ার পরে অনেক জাপ জপটি করছে, করার পরে লাস্টে মনে হন মারতে মারতে একটু পানি ছিল অল্প, এই পানির ভিতরে নিয়ে মনে হন মাথাটা ডুবাইয়া মাথার মধ্যে পানা মেরে ধরছি, পানা মেরে ধরছি পরেই মনে হন যখন দমটা যায় তখন এই আমার মাথার উপরে এই পানি ডেকে উঠছে, আমার মাথার উপরে এই পানি ডেকে উঠছে যখন দমটা এর বাইরে হয়ে যায়, পানিটা যখন আগুনের মতো নিশ্চিতই কি একটা উতলা মেরে মাথার উপরে উঠছে, শুধু আমি একা আর আল্লাহ উপরে, কেউ জান না এখানে কেউ দেখে নেই। তখন আমি দেখলাম মানে গেছে, মরিয়া গেছে, পকেটের ভিতরে দেখলাম 100 টাকা আছে, বললাম টাকাটা নষ্ট হয়ে যাব, টাকাটা আমার পকেট রইলাম, মোবাইল আসলো, মোবাইল ডেটা মেরে পানিতে ফালাইলাম, এইখান থেকে লাস্টের টাইম পানির চাইরা দিলাম, পানির চাইরা দিয়ে আমি হাত পাও ধুয়ে রাইত মনে হয় 3টা বাজে গেছে, বাগানে দায়িত্বে এসেছি, ডিউটি আমার পাইছে, কই বই গেছিল, বললাম গেছিলাম বাগানে মদ খাইতে, তা কিছু জায়গায় নাই, বাসায় গেছি, তখন আমার মা কইতেছে কই গেছিলি? আমি না কোনো না যাই নাই, করতে তোর শরীরে যে অবস্থা কি তোর, আমার হাতের ভিতরে এমনি কাবলাইছে তুবলাইছে তো এমনি রক্ত আরসা লেগে গেছে, আমি এমনি এই যে বাগানে গেছিলাম সাগাছের বাগানে দায়িত্ব আর সমস্যা লাগছে এটি। তারপরে আমি ঘুমাইছি, ঘুমাইছি ঘুমিতে সকালে উঠছি, ওঠার পরে চতুর্দিকে হের কবর লেগে গেছে, মানে হে কই গেল কই গেল, ওই গার্জেনে খুঁজতেছে।
প্রিয় শ্রোতা, এখানে একটা বিরতি নিতেই হচ্ছে। উফ, কিচ্ছু বলার নেই, মানুষ তার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক কিছুই ঘটে যায়, ঠিক আমাদের আজকের অতিথি শাওনের মতো। শাওনের মতো আপনারও যদি সত্য বলার সাহস থাকে তবে চলে আসুন আমাদের জেবিএসবির মঞ্চে, ফোন করুন, ফোন নম্বর 09613892892, আবারও বলছি 09613892892, এখানে ফোন করে আপনি 2 প্রেস করুন এবং আপনার অপরাধটি ছোট করে বলবেন এবং আপনার ফোন নম্বরটি উচ্চারণ স্পষ্ট করবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সার্ড, রিচার্জ ইউরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস জেবিএসবি আনসেন্সার্ড, রিচার্জ ইউরসেলফ।
প্রিয় শ্রোতা, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড পর্বে। আমি আরজে বাপ্পি রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমাদের সঙ্গে আজ রয়েছেন শাওন। আমরা আজকের অপ্রিয় সত্যের শেষ ভাগে রয়েছে। শাওন, আপনি খুন করলেন, জিতুকে খুন করলেন এবং সবাই তাকে খুঁজছে, তারপর?
জি, সবাই খুঁজতেছে। বাদের দিন সকালে আমি ঘুমিয়ে উঠলাম, ওঠার পরে ওর বউ আমার ফোন দিছে, তোমার কাছে কি তোমার ভাই গেছিল? জিতু, আমি বললাম না, আমার কাছে তো আসা নাই। তখন হেল্প বই নিয়ে হেল্প বউরা থেকে ফোনটা নিচ্ছে, নিয়ে আমার অনেক গালাগালি করতেছে রাগি বাসায়। তোর কাছেই গেছে, তুই তো বলতেছিস না আমার বাইরে কি করছিস কো। তখন আমি বুঝে গেলাম, মানে এখানে একটা ক্যাফে লাগে গেছে। তখনই আমি এই গাড়িতে উইটে এই আমি ঢাকা চলে আসি। ট্রেন পেয়েছি, ট্রেনে উইটে চলে আসি ঢাকা টঙ্গি, বাসা নিলাম, থাকতেছি খাইতেছি। প্রায় সপ্তাহখানেক পরে আমার আব্বা মা ভাই বোন যারা আছে সবাই এই ঢাকা শৈলে টঙ্গি শৈলে আসছে।
মানে ওনাদেরকেও কেন ঢাকা আসতে হলো?
ওনাদেরকে আসছে ওনাদেরা হুমকিতে, ওনারা মামলার আসামি হইব, মামলায় ওনাদেরকে জড়ানো হয়। এই
মানে আপনার নামে মামলা হয়ে গেল?
হয়ে গেছে। তারপরে আব্বা মা আর সবাই আইসে আমার পরে জিগেলাম কি আসই বিষয়ে, লাশ কই পাইছে? কয় লাশ পাইছে এই বিটিআর এই পাইরিয়া এখানে একটা ব্রিজের ভিতরে, পর্যটনেরা আইসে গুরুত্ব বিদেশি লোক, কারা দেখে লাশটা পুল্লা রয়েছে, মানে পানির থেকে পুল্লা বাইয়া রয়েছে, চার দিন পরে লাশ পাইছে। তখন ওইগা ডাইরেক্ট মানে মামলা হয়ে গেছে, আমি তো এর আগে বাই গেছি পাইছে। তারপর আব্বা মারা তো সব কবরা বললো, এই ঢাকায় মনে করেন আপনার কর্মজীবন শুরু করলাম, চিন্তা করলাম জীবনে আর সুখ নাই, কর্মজীবনে পিরা গেলাম, কষ্ট করতেছি। এখন বড় ভাইরে নিয়ে ভাবতেছি, বড় ভাই এত বছর দূরে গেলে প্রায় 10-11 বছর হয়ে গেছে অলরেডি। তখন আব্বা কইল, তো এর বার করতেছিল অনেক টাকা পয়সার দরকার, তোর এদিকে এত জ্বালা কেমনি কি করা? আমি চিন্তা নাই, আল্লাহ রহমত আল্লাহ শৈল ভালো রাখে সবকিছু। তখন আমি একটা তরকারির দোকান দিই টঙ্গিতে, তিনি এইদিকে টঙ্গি বাজারে তরকারি বেশি, রাত্রে আপনার আবার চৌরাস্তায় গা এখানে মাল কিনে 400-500 কেজি মাল কিনি, পাইকারি কিনে আবার পাইকারি বিক্রি করিয়া সারা রাত উজাগরি করিয়া আবার আমি এখানে দিনে ব্যবসা করি, মানে এমন পেশাটা। আমি এটি কইছি, আমার লাগে আমার তোমরা সবাই কষ্ট করছো, তোমাদের লাগে আমার জান গেলে যাইব, আমি আর জীবন এরকম ভুল করবো না, আমি ভালো রাস্তায় আমি চলে আইছি, কাজকাম করতেছি। তখন একদিন হঠাৎ করে গেলাম হাইকোর্টে, আমার ভাইয়ের মামলা যার কাছে আসছিল এই ব্যারিস্টার ওনার কাছে গেছি, ওনার লগে কথাবার্তা কইলাম, চুক্তিপত্র হইল, কয় এতদিনের ভিতরে বার করে দিন। তো উনি টাকা বেশি চায় নাই, অল্প টাকা চাইছে, অনেকদিন তো কাস্টোডি আর মামলা মিথ্যা মামলায় সাজা হয়েছে, 30,000 টাকা চাইছে। 30,000 টাকা আমার বাপের দামি, দুইবারে দুই তিনবার না চারবার আমি বাবের দেয় টাকাটা দিছি। দেওয়ার পর আল্লাহর রহমতে আমার ভাই কালাসে বাইরে আসলো, বড় ভাই আসছে, কাজ করতেছি, এই ব্যবসা বাণিজ্য করতেছি। করার পরে টঙ্গি একদিন একবারে ওলাই, আমার তরকারি বাকি নিস, 15 দিন পর আমি পাইলাম, বললাম ভাই তরকারি নিলেন, ভাই টাকা তো আর দিলেন না, আমার তো অনেক কষ্টে চলতে হয়, কয়টা ইনকাম করি, মা বাপ নিয়ে চলা ফিরে অনেক কষ্ট। এই কথা বলতো টাস করে আমার গালে একটা ছড় মেরে দিল। ছড় মেরে দেওয়ার পরে আমি ওই ডে মনে করেন আমিও যা পারছি একদম দেয়া দিচ্ছি, 1 কেজি বাটকারা দা মারছি একবার এখানে ভিতরে। তখন এই চিক করে দিয়েছে, দেওয়ার পর অনেক পোলাপান আইসে, আইয়া মনে করেন আমার মারপিট করছে, 15-20 জন পোলাপান, আমার দোকান মোকান যা মাল চালা ছিল সব লন্ডভন্ড করে দিয়েছে। তারপর আবার যে বাড়িওয়ালার বাসা থাকবে এই বাড়িওয়ালায় আবার এটা মিট করে দিচ্ছে, যে আবার ব্যবসা শুরু করলাম। তখন আমের ব্যবসা শুরু করি, আম বেচতেছি। হঠাৎ করে একদিন একটা ছেলে আইসে, ছেলেটার নাম হলো ছাদ্দাম, আইসা আমার বোন জামাই আম বেসত বইছি, আমার বোনের জামার হাত থেকে প্রায় আপনার 1 কেজি ওজনের একটা আম নিচ্ছে, নিয়ে একটা চাকু নিচ্ছে হাতে, নিয়ে আমটা খাইতে সুন্দরভাবে খাইছে, কোন জিগা বলা কিছু না, তখন খাইয়া যাইতেছে। তখন আমার বোন জামাই বললো, কি সে তুমি ঠেকা দিয়ে যাও, তুমি আম খাইয়া যাইতেছ, কই তুই এনে ছাদা কারে দিস? তখন আমার হে ডাক দিস, আইসা মনে হলেন এরে দইরা অনেক মায়ের দিলাম, মায়ের দেয়া এই টঙ্গির দিকে যাইলাম, এখন মারার পরে টঙ্গির টেকার মতো নাই, টঙ্গি এলাকা সাইরা দিলাম, আইলাম মিরপুরে 11:30 এইখানে থাকতেছি, তাই এইখানে মাস খানেক থাইকে আবার টঙ্গি গেছি, গিয়ে আবার একটু ঠান্ডা হয়েছে, টঙ্গি চলাফেরা করতেছি। অমন্থার মধ্যে আমার দেশের একজনের লোক আব্বার দেখা হয়েছে, ওর পরে লোক পরিচয় হইল, ওই হরশালিরে সম্পর্কের মাধ্যমে 3 মাস সম্পর্ক করে বিয়ে করলাম। বিয়ে করার পরে চলতাছি হঠাৎ করে প্রায় মনে হয় সপ্তাহখানেক পরেই ওর বন্যা মেয়ে মানে আমার যে মামলাটা বাড়ির এটা প্রথম 2006 এটা তো হ্যাঁ জানে এই জিনিসটা আরেকজন লোকেরা তো বইলা দিল বইলা দেওয়ার পরে এখন আমি বলছি কি এই জিনিসটা হ্যাঁ আমার কইতেছে কই তুমি নাকি এমনি এমনি মামলা গায়ে এলাকার থেকে পলাই আইসো আমি বললাম না তোমার কথা বলছি কয় তোমার ভাইরা বলছি
আপনি যে বিয়ে করলেন তখন আপনার আসলে বয়স কত ছিল
বয়স আপনার 26-27
আচ্ছা
তখন হ্যাঁ বললো তুমি নাকি এলাকার থেকে মামলা গায়ে চলে আসছো আমি বললাম কে বলছে কই তুমি যারে বিয়ে করছো হ্যাঁ বন্ধা মায় বলছে আমি কে আপনি এত কুসেন কেলিয়া কয় আমি তোরে বিয়ে করতে আসলাম তুমি বিয়ে করে লইলা তখন আমি চিন্তা করলাম হ্যাঁ বিয়া করতে আসি লাইন বিয়া করছি নিশ্চয়ই এই জিনিসটা উঞ্চে আমার একটা ক্ষতি করবো তখন আমি আমার বউরে বললাম কইলাম এমনি এমনি অমুকে তো আমরা জিজ্ঞাসা করলো এইভাবে আমি নাকি মামলা খাইয়া দেশের ত্রিপলা তুলে আইসি তোমার বন্ধামায় বলে কইছি দেখো এখন কি করা আমি কই এখন যে আমাকে চিটাগান চলো চিটাগান জায়গা এই ফ্যামিলির এনে তুই আস এর নিয়ে আমি গেছি গেছি চিটাগান আমার ফ্যামিলি সবাই রয়ে গেছে টঙ্গি চিটাগান এখানে প্রায় 8-9 মাসের মতন এখানে থাকতেছি এর ভিতরে একটা বাচ্চাও পেটের ভিতরে হয়েছে 9 মাসের বাচ্চা পেটে তখন এখানে চলার পথে এক দুইজন বন্ধু বান্ধব লাগি স্বাভাবিক আজকামের ভিতরে যে কোনো ভাবে এখানে বন্ধু বান্ধব 2-3টার লোক পরিচয় হয়েছে এগুলোর লোকে মনে হলেন আপনার রাজমিস্ত্রি কাজে যাই রঙের কাজে যাই বিভিন্ন কাজকাম করতেছি কারণ এগুলোর লোকের চলার দিকে হ্যাঁ দেখতে পারেন আমি সারাদিন এগুলোর লোকের কাজ করি কাজের পাকে একটু সময় এগুলো কথাবার্তা করে সময় কাটাই না দেখতে পারবো না হ্যাঁ ঝগড়া কইরা এমন বিশাল এক ঝগড়া এখানে শুরু করছে আমার লোক
আপনার ওয়াইফ
হ্যাঁ বিশাল ঝগড়া শুরু করছে পরে হ্যাঁ আমি ফালাই তুই এখান থেকে আমি আয়া পড়ছি
আচ্ছা একটু এক মিনিট আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি আপনার যে ওই মামলাটির আসলে কি হয়েছিল লাস্ট যে মার্ডারটা আপনি করেছেন
মামলার কোনো কি মামলা চলতে আছে মামলার পর্যন্ত আমি নিইনি মামলা আছে মামলার টাকা পয়সা নাই মামলা যিনি টাকা পয়সা হইব এটা সমাধান করার চেষ্টা করবো এখন এইভাবেই চলতেছি এই টেনশন মাথার ভিতরে নেই নেই কাজকাম করতেছি ফ্যামিলি চালাইতেছি নিজে চলতেছি এরই চিন্তা করতেছি সবসময় মামলার সম্বন্ধে মাথার বাদ তখন এই যে হ্যার লোক আমার বউর লোকের রাগারাগি করে দেশে গেলাম দেশে গেছি আমার এলাকার থেকে প্রায় আরো 1.5 কিলোমিটার দূরে একটা এলাকা আছে এখানের ভিতরে একটা হলো ডাকাইতের বাড়ি ডাকাইতিটা বংশগত ভাবে তারা ডাকাইত হের বাড়িতে আমি গেছি হের লোক আবার আমি জেলখানায় যখন ছিলাম এই মুলিবাজার জেলখানায় হে পড়ছিল করার পরে আমি কিছু হেল্প করছি ওই হের লোকে দেখা হইলো দেয়া এর কইলাম কইলাম আমার তো এখন এই অবস্থা মামলা তো ঘুরতেছি হয় তুমি আমার বাড়িতে থাকো কোনো সমস্যা নাই হের এখানে থাকলাম আমি 3 মাস 3 মাসের ভিতরে প্রতিদিনই দিনও ঘুমায় রাত্রে তো মানে বাইরে যায় আমি কই আমি ঘুমো থাকি আমার ঘুম পাতায় তুই আমি ঘুমাই থাকি তখনই তারা দেখি সকালবেলা যখন না প্যাকেছে গ্যামিলিকা কি কই গেছিল না গেছিলাম অনেক জায়গায় দেখো থাকতে থাকতে হের সবকিছু আমি বুঝা লাইলাম বুঝার পরে বললাম স্যার স্যার দেখ এগুলার থেকে ফিরায় এগুলা করে উন্নত হইতে পারবি না আর আমার লোকে যখন তোর সম্পর্ক হয়েছে পরিচয় হয়েছে ইনশাল্লাহ তুই আমার লোকের এলাকায় চলতে পারবি আল্লাহ আমার সমস্যাটা সমাধান করে তিটির ভিতরে যে ঢুকতেছ লাইফটা কিন্তু ফিরাই আনতে পারবি না তোর আল্লাহ দুইটা সন্তান দিছে এর দুইটা মাইয়া তখন হ্যাঁ হইলো কি আরে কর্মনে এই নিশ্চিন্তা অনেক চেষ্টা করছি হ্যাঁ মানে আরে ফিরাই তারি নাই এরদারতে আয়া পড়ছি এই আবার ডাকা আইসি আমার বউ জানে না আমি ডাকা আইসি প্রায় 7-8 মাস দিন আমার বউর লোকে দেখা নেই আমার বউ তো আমার পণ দেয় তুমি কই তুমি কই আমি আমি যে হানুই দেখি তুমি আগে ভালোই শুনি কো কয় আমি তো ভালোই আমি আর ঝগড়া জাতি কিছু বলবো না তা আমি যদি না করো তখন কি করা যায় কয়ে অন্য হন একটা বাসা লোম কই লইবা আবার এলাম মিরপুরে এই যে উত্তর কাজীপাড়া আইসা বাসা লইছি এই সময় আমার মা বাপ কেউ আমার লগে না আমি একা হেরে নিয়ে আইসি আইসি এখানের ভিতরে প্রথম অবস্থা টুকটাক কাজকাম করছি পরে যে ছোটখাটো একটা হোটেল দিলাম ভটের দোকান গরুর ভুড়ি বিক্রি করি বাইজা এখানে আমার একটু অভ্যাস ছিল খারাপ মানে একটু জুয়া খেলতাম রুজিও করতেছি প্রতিদিন আপনার 1-2 ইনকাম করতাম জন্ম দিয়ে দিয়ে দিতাম আর এমনি খারাপ নেশা নেশা অন্য কোনো কিছু নাই জোয়ার নেশাটা ধরে লিছে আমার দেখি দেখি মানে বড় ধরনের একটা কিছু নি পাই পাই আমি আমার মামলাটা শেষ করতে পারি এদের চিন্তায় কিন্তু পারতেছি না এদিকে রুজি করি এদিকে নষ্ট করি তখন আমার বউ স্বাভাবিক খারাপ লাগবই হ্যাঁ মনটা অশান্তি হয়ে গেছে তখন হ্যাঁ হঠাৎ করে কি করছে গে হ্যাঁ মামতো ভাইয়ের কাছে বিচার দিছে মামতো ভাই আমার জিগাইল কি সে তুমি জুয়া খেলা হগির লিগে আমি খেলাই আমার ভাল লাগে এখন কি করবো না খেলাই খেলাই আমার একটু ভাল লাগে লে আমি খেলাই কয়তো জুয়া খেলাও তো খেলাও আমার বোনদের লোকে ঝগড়া করো আমি তোমার বোন আমার লোক ঝগড়া করে গেলি গা ইহতো গে হ্যাঁ পথে হ্যাঁ আমার পথে আমি গেছি দেহ বুঝাই দিছে যাও ঝগড়া মুগড়া আর কইরো না ঠিক আছে আবার এই 3-4 দিন ভালো গেছে আবার আমি জুয়া খেলাত গেছি গা একদিন রাত্রে খেলাত গেছি যাওয়ার পরে পরের দিন সকালবেলা বলা এই সময় আমার মায়া রয়েছে ডিসেম্বরের আপনার 2015 সালের ডিসেম্বরের 15 তারিখে আমার মায়া হয়েছে
মানে আপনার একটা মেয়ে হলো
হ্যাঁ একটা মেয়ে হইল মিরপুর আসার পরে ডিসেম্বরের 15 তারিখ আমার মেয়ে রয়েছে তখন আমি চিন্তা করছি এটাই আমার আল্লাহ একটা মায়া দিছে জীবনে, কোন ভালো কাজ তো করে নেই, মায়ার নাম রাখছি ফাতেমা, যাতে একটু আল্লাহর কাছ থেকে আমি একটু মাপ পাই, এই কারণে আমি তার একটু মানুষ বানাইতে চাই। এখন এই জায়গা যে জায়গার মধ্যে এখন বর্তমানে আপনার আছি, এই জায়গাটার ভিতরে গেছি, যাইয়া কষ্টে দুঃখে ব্যবসা বাণিজ্য করতাছি চলতাছি।
আপনি কেন আসলেন যাহা বলিব সত্য বলিব এই মঞ্চে?
যাহা বলিব সত্য বলিতে বলতে আসছি আমি, অনেক এই কথাগুলো বলার লেগে আরো কিছু কথা আছে আমি বলতেছি। আর অনেক ঘটনা হয়েছে দোকান দেওয়ার পরে, দোকানদারি করতেছি, ব্যবসা করতেছি, ব্যবসার মাধ্যমে আপনার বিভিন্ন যা জামেলা আসে, নেশাগর পোলারা আসে, আইসা মনে করেন দোকানে খাইয়া টাকা দেয় না, যা জামেলা করে, দুই তিনটা লোকে মারামারি হয়েছে, অনেক কিছু হয়েছে, যা জামেলা হয়েছে, এখন অসহ্য লাগতেছে। অসহ্য মানে নিজের নিজে শেষ করে দেওয়ার মতন মানে সময় আইতেছে, মানে এভাবে আমার কাছে লাগে, মানে কুলায় উঠতে পারতেছি না। যে সব যারাই আমার দোকানে ভাই আমি বুঝাই, ভাইয়ারা এগুলো খাইস না, এভাবে চলিস না, এগুলো ভালো না, মানে বুঝাইলে পরে মানে তারা আরো ফাপড় দেয়, এরপর আমার লোকে খাইয়া টাকা দেয় না, এই ধরনের ঝামেলার ভিতরে আমি আসি। এখন আমি বর্তমানে যে দোকানটা নিয়ে চলতেছি খাইতেছি, খুব অশান্তির ভিতরে আসি।
আপনার কি মনে হয় বা আপনার বিবেক কি বলছে যে এই ভয়াবহ অপরাধ আপনি করেছেন, এবং আপনার কি মনে হয় যে এই মার্ডারগুলোর কারণেই আপনি আজকে এই ধরনের শাস্তি পাচ্ছেন?
জি, এই যে এই পাপের কারণে আল্লাহ আমার এই অশান্তির ভিতরে আমার মৃত অবস্থায় আমি আসি, আমি মানুষের মতন আমার কাছে লাগতেছে না, আমার কাছে লাগতেছে মৃত, প্রতিটা মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমার টেনশনে মরতে হইতেছে জুলিয়া পুরা। এখন এই কারণেই আমি আসছি যাতে দ্বিতীয়তে আমার মতন সাউন যাতে জন্ম না নেয়, নেশা হোক, খারাপ হোক, চুরি ডাকাতি গুন্ডাই বদমাশি এগুলার যাতে লিপ্ত না থাকে, এগুলাতে সবসময় যাতে সবাই বিরত থাকে, আল্লাহ যাতে সবাই যাতে ভালোভাবে নেয়, আমার মতন অশান্তি যাতে কেউ বুক না করে।
প্রিয় শ্রোতা, শাওন ভালো থাকার জন্যই আজ এতগুলো অন্যায় বা অপরাধ করে ফেলেছে। আসলে কি শাওন ভালো থাকতে পেরেছে? আপনি অপরাধ করলে আপনার বিবেকের শাস্তি থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন না। শাওনের এই অপ্রিয় সত্যগুলো যদি একজন মানুষের বিবেককেও নাড়া দেয়, তাহলেই মনে করব আমাদের এই অনুষ্ঠানটি সার্থক। আগামী রোববার আরও একজন বন্ধুকে নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস জেবিএসভি আনসেন্সর্ড, রিচার্জ ইওরসেলফ এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।